FM Haunted by Airedale。
SMS করেছেন সাদির তানোর থেকে এবং তানোর গালিগঞ্জ থেকে লিখেছেন যে আমার কাছে দুইটা সুন্দর ঘটনা রয়েছে। শাওন আমাদের লিখেছেন যশোর ক্যান্টনমেন্ট থেকে, হাই ব্রো, আজ আমার অনেক ভয়, আজকে অনেক ভয় দিবা কিন্তু। নবীন আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন শরীরপুর থেকে। যাই হোক, অনেকগুলো SMS পড়া হলো, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমাদের প্রথম যিনি ঘটনা বলেছিলেন আমরা আবার তার কাছে ফিরে যাচ্ছি।
ধন্যবাদ রাসেল ভাই। আমার ঘটনাটা খুব রিসেন্ট।
ওকে,
গত সপ্তাহে আমার আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত আমার মামা মারা যাওয়াতে আমার সিরাজগঞ্জ যেতে হয়। তো ওনার তিন দিনের অনুষ্ঠান শেষ করে ফেরার সময় এই ঘটনাটা হাইওয়েতে ঘটে।
ওকে,
আমি যখন রওনা করেছি সিরাজগঞ্জ থেকে, ইটস অ্যারাউন্ড সন্ধ্যা ছটার দিকে রওনা করার পর প্রায় দু ঘন্টা চলে গেছে, মাঝখানে একটু ব্রেক নিয়েছি। এর যমুনা ব্রিজ ক্রস করে আসার পরে হঠাৎ করে আপনার যখন ইয়েটা আপনার অলরেডি কি বলে টাঙ্গাল ক্রস করেছি, হাইওয়েতে আমি বেশ কিছু দূর মনে পড়ে যেটা যে আপনার অ্যারাউন্ড ধরুন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভিতরে কোনো গাড়ি নেই। আবার পিছনেও আমার মিরর দিয়ে আমি দেখেছিলাম, আমার মনে আছে যে অ্যারাউন্ড পিছনেও কোনো হেডলাইট দেখতে পাইনি। তো আমি যে লেন দিয়ে যাচ্ছি সেই লেনে আপনার ঠিক অপোজিট লেন যেটা, যেটি গাড়িটা আসবে সেই লেনে আপনার লক্ষ্য করলাম প্রায় আপনার ধরুন 20 গজ হবে এরকম একটা পজিশনে একটা কিছু পড়ে আছে। যখন খুব কাছাকাছি চলে আসলো আমি হেডলাইটে খেয়াল করলাম এটা কিছু পড়ে নেই আপনার ঠিক অপোজিট সাইড, যেদিক দিয়ে গাড়িটা আসবে আমি যেদিকে যাচ্ছি তার উল্টা সাইডটা, ওখানে একটা মহিলার মতো আপনার ঘোমটা দেওয়া কেউ একজন বসে আছে রাস্তার মাঝখানে। আমি যখনই ক্রস করছিলাম, আমার গাড়িতে আমার বাম হাতে ছিল আমার এক কাজিন স্বপন ভাই, পিছনে আমার আরো তিনটা কাজিন ছিল, আমি ড্রাইভিং সিটে, তো পিছনে মিঠু ছিল, সেও বলল যে হ্যাঁ দেখছি কি জানি একটা ওখানে বসে আছে।
আচ্ছা,
অলরেডি ক্রস করে আমরা চলে এসেছি বাই দিস টাইম। মিররে তাকিয়ে আমি দেখলাম যে জিনিসটা নেই, তাই আমি বললাম যে ওটা মানুষ ছিল না। ওরা বলে না না মানুষই ছিল হয়তো বা, মানে শাড়ি পরা ঘুমটা টানা প্রায় আপনার কুজো হয়ে বসে আছে, মানে মুখটা দেখা যায়নি আর কি যখন আমরা ক্রস করেছি। তো কিছু দূর যাওয়ার পর আমি বললাম যে না গাড়িটা ঘুরাবো, ঘুরিয়ে দেখবো যে আছে কিনা। তারা বলে না দরকার নেই। আমি তারপরও 1-1.5 মিনিট চলে গিয়েছি আমরা। তো যাওয়ার পরে আমি গাড়িটা ঘুরিয়ে ফেললাম, ঘুরিয়ে ওই পজিশনটায় আসলাম যখন কিছু নেই, জাস্ট ওখানে কিছুই ছিল না। তারপর আবার গাড়িটা ঘুরিয়ে আমরা চলে আসলাম। এই ছিল আমার ঘটনাটা খুব ছোট করে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে ইনফ্যাক্ট আমরা ভূত এফএম শুরু করেছি আজকে, আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনারা সবাই জানেন যে লাস্ট উইকে হঠাৎ করে ভূত এফএম অফ হয়ে যায় এবং আমরা ঠিক সেইখান থেকেই শুরু করলাম যেখান থেকে আমরা ছেড়ে এসেছিলাম। এবং তারপরে আমাদের প্ল্যানটা ছিল অনেকটা এরকম, এবং ঠিক যিনি গল্প বলতেন তিনিই গল্প বললেন এতক্ষণ পর্যন্ত, আবরার ভাই। আবরার ভাই তার ঘটনা শোনালেন, তার ঘটনা শোনার কথা ছিল SMS এর পরপরই, এবং তিনি আজকে ঠিক সেইভাবে গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতে চেয়েছিলাম। যদিও এখনো পর্যন্ত SMS এ কেউ সে কথা বলেননি যে আজকে কেন এরকম হঠাৎ করেই অন্যরকম ভাবে শুরু হলো ভূত এফএম, বরং লিখেছেন আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগছে, আজকে হেভি জমবে ভূত এফএম, আজকের ঘটনাগুলো খুব ভালো লাগছে, SMS পড়বেন। কিন্তু আমার SMS কেন পড়েন না কারো কোনো খেয়াল নেই, কিন্তু আমাদের খেয়াল রয়েছে, আমাদের অনেক 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 অনেকেই খেয়াল করেছেন সেটা, এবং অনেকেই এই সাতটা দিন অনেক অনেক ইমেল দিয়েছেন আমাদেরকে যে নানা চেষ্টা করেছেন যে কেন ভূত এফএম হঠাৎ করে সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। রাইট, সেদিন হঠাৎ করেই কথা বলতে বলতেই কোনো কারণ ছাড়াই ভূত এফএম বন্ধ হয়ে গিয়েছিল, এবং এখনো পর্যন্ত SMS এ দেখছি যে অনেকে SMS করে জানতে যাচ্ছেন কেন বন্ধ হয়েছিল। অ্যাকচুয়ালি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমি সত্যি কিছু জানি না, কেন বন্ধ হয়েছিল, কিভাবে বন্ধ হয়েছিল আমি কিছু জানি না। আমাকে অবশ্য মাসুম যে কথাটা বলছে সেটা অবশ্য একটু অন্যরকম শোনাবে আপনাদের সবার কাছে। মাসুম, কেন বন্ধ হয়েছিল? আপনি যেহেতু এই সমস্ত জিনিস মেনটেন করেন এবং জানেন এই পুরো মেশিন টেশিন আপনার একদম মানে কি বলবো প্রতিদিনের হাতে মানে হাতে থাকে আর কি প্রতিদিন, এবং তাদের সাথে ওঠা বসা একদম ঘর সংসার করেন মেশিনের সাথে, তো কি মনে হয় আপনার আসলে কেন মনে হয় কেন বন্ধ হলো কিভাবে?
আপনাকে রিকোয়েস্ট করছিলাম যে আপনি থাকেন একটু।
ও কংগ্রেচুলেশন, আপনার তো বিয়ে হয়েছে না? হ্যাঁ, আমি আসলে মানে বিয়ে থেকেই বিয়ের প্রোগ্রামটা শেষ করতে পারিনি, তার আগে চলে এসেছিলাম। অনেকক্ষণ ধরে মাসুম বলছিল যে আরেকটু থেকে যান, আরেকটু থেকে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে চলে আসতে হয়েছিল ভূত এফএম স্টার্ট করার জন্য। এবং মাসুমকে রেখে আসছিলাম, মাসুমের ধারণা কি
আমাকে রেখে আসছেন যে
এই জন্যই
মেশিন তো কথা শুনেনি।
সেটাই, মেশিন কথা শুনেনি এবং মেশিন সেদিন প্রোটেক্টেড ছিল না আর কি।
না না ভাই, আমি থাকাতে হয়তো বা ভূত অথবা ভূত FM যেটা বলেন ওটা ঠিক মতো চলে।
কেন বন্ধ হয়ে গেছিল কারণ আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে আমাদের যে স্টুডিও, তো এই স্টুডিও থেকে আমরা ভূত FM করে থাকি, সেই স্টুডিওতে আমরা নেই, আমরা এখন রয়েছি একটা অন্য স্টুডিওতে এবং সেখান থেকে আপনাদের সাথে আমরা এই ভূত FM সম্প্রচার করছি। এবং সত্যি কথা বলতে কি সেই স্টুডিওটা নষ্ট হয়ে যাওয়ার পরপরই অন্য একটা স্টুডিও চালু হয়ে যাওয়ার কথা, এবং এটা এটা খুবই সহজ একটা প্রসেস যে ওইটা বন্ধ হবে, এটা চালু হবে এবং এখান থেকে এসে আমরা বাকি কাজটা চালাবো। কিন্তু সেদিন সেটা সম্ভব হয়নি, সেদিন সমস্ত সিস্টেমই কাজ করেনি সেদিন কোনো একটা কারণে, কে জানি না আমরা। এবং এটা নিয়ে অনেকে দেখছি যে ছবিও ভিডিও আপলোড করেছেন, তো আমরা আসলে বেসিক্যালি জানি না এখানে যারা সেদিন ছিলেন
কোনো কারণই মানে কারণই না এটা বন্ধ হওয়ার। আমি এসে পরের দিনই ইনফ্যাক্ট আসছি, আমি দেখে অবাক যে হ্যাঁ এবং কিভাবে সম্ভব।
এবং আমরা বললে তো শুনবেন না কারণ আমরা এখানে রেগুলার কাজ করছি এবং আমরা রেডিও ফুর্তিতেই সবসময় আছি। সো যারা সেদিন এসেছিলেন তারা হয়তো জানবেন যে বাবু ভাই সেদিন ছিলেন আমাদের আবরার ভাই। আবরার ভাই, আপনার কি মনে হয় কেন বন্ধ হয়েছিল একটু বলবেন, মানে হঠাৎ করে মানে আপনি কি দেখলেন, মানে আপনি সেদিন কি দেখেছিলেন সেটা একটু বলেন।
সেদিন আসলে আমি যখন অলমোস্ট কথাটা বলতে যাচ্ছিলাম, মানে আমার যে ঘটনাটা সেই ঘটনাটা যখন বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো কি যেন একটা শব্দ হলো আর কেমন যেন বন্ধ হয়ে গেল হঠাৎ করে,
সবকিছু বন্ধ হয়ে গেল। বাবু ভাই অবশ্য বলছিলেন অন্য কথা, বাবু ভাই বলছিলেন যে আমরা শুনেছি সবসময় যে ভূত FM, উনি আমাকে বলছিলেন বাইরে যে ভূত FM ব্যাপারটাই শোটাই হচ্ছে হন্টেড।
আচ্ছা না রাসেল ভাই, থ্যাংক ইউ, আমি এরকম কথা আসলে শুনেছি এর আগে। হ্যাঁ, বিশেষ করে কয়েকটা জিনিস খুব ইনসিডেন্টাল, সেদিন যেমন হঠাৎ শোটা বন্ধ হয়ে গেল সেই সময় আমি বসেছিলাম, আপনার ভাই হি ওয়াজ অ্যাবাউট টু টেক দ্য মাইক, এই সময় হঠাৎ করে একটা ছোট মানে খটখট করে শব্দ হয়ে স্টুডিও টার্ন অফ হয়ে গেল। তো পরবর্তীতে ভিডিও ফুটেজ আমি পাই নেটে, তো ভিডিও ফুটেজটা আমি রান করি, রান করার পর আমি দেখি যে একটা জায়গায় একটা মানে আলোর ফ্ল্যাশ একটা ফ্লিক হয় ভিডিওটা। তো আই থট এটা কি হতে পারে, হঠাৎ ফ্লিক করলো বা সামথিং। তো আমার ভাগ্নেকে নিয়ে শুভ ওর সাথে বসেছিলাম আর কি, তো বলছে আঙ্কেল এই জায়গাটা একটু পজ করেন, তা আমি জায়গাটা পজ করলাম, করে ফ্রেম বাই ফ্রেম যখন এগুচ্ছি তখন আমি একটা ইমেজ পেলাম, মানে ইটস নট এডিটেড, ইট ক্যান বি এডিটেবল, আপনি দেখলেই বুঝবেন যে মানে আমি ফেসবুকে শেয়ার করেছি অনেকের সাথে, যে ছবিটা দেখে মনে হচ্ছে কোন একটা মেয়ের মুখের অর্ধেক একটা অংশ, এবং সেখানে চোখ আছে, ভুরু আছে, ঠোঁট আছে, মানে ইউ ক্যান সি এভরিথিং ইফ ইউ জাস্ট লুক। এবং ওই ছবিটা আমার আরেকজন ছোট ভাই আছে, ওটা সার্কেল করে দিয়েছে, ও শেয়ার করছে এটা। তো দ্যাট ওয়াজ সামথিং। এবং এই যে হন্টেড ব্যাপারটা, এটা হয়তো আপনারা যতটুকু শুনেছেন, আমি শুনেছি মাসুম ভাইয়ের কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, তারপর আপনাদের যে এখানে আপনাদের ড্রাইভার যে গাড়ি ওরও এক্সপিরিয়েন্স হয়েছে। এছাড়া আরেকটা জিনিস শোনা যায়, এই শোতে আরেকটা ভদ্রলোক এসেছিল, উনি সম্ভবত উইচ ডক্টর, হ্যাঁ, তিনি এসে বলছে, ওই দিন আমি আসিনি শোতে, আমি শুনতেছি রেডিওতে, বলতেছে যে এখানে চারতলায় কিছু একটা আছে যেটা কারোর সাথে এসেছে আর যায়নি এখান থেকে। এটা শোনার পরে আমি কিছুটা শকড হয়েছি, কারণ এর আগের প্রোগ্রামে একজন গেস্ট ছিল, হ্যাঁ, তো উনি আমাকে বলছিল যে ভাইয়া আপনি কি চারতলায় আসার সময় কিছু নোটিস করছেন আরো আগে, কিন্তু ওই উইচ ডক্টর আসার ধরেন চার পাঁচটা এপিসোড আগে। তা আমি বললাম যে না আমি কিছু নোটিস করি নাই, কেন? বলে দেখেন আমি কিন্তু আসলে আমার একটা ক্ষমতা আছে, আমি কোনো কিছু মানে সুপার ন্যাচারাল কিছু সেন্স করতে পারি, তা আমি যখন চারতলা দিয়ে আসছি তখন আমি সেন্স করছি এখানে কিছু একটা আছে। মানে সাম অ্যাস্ট্রাল বডি টাইপ সামথিং, হ্যাঁ কিছু একটা আছে। তো আমি শুনলাম ওই দিন, তো আমি এর আগের ঘটনা শুনি নাই, সো আই জাস্ট হার্ড ইট। এবং উনি যখন নেমে যাচ্ছিল উনি কিন্তু খুব ভীত ছিল, উনি বেশ উনি চাচ্ছিল যে একটু দলে দলে নামতে সবার সাথে। তো এই ঘটনার সাথে উইচ ডক্টরের ঘটনাটাকে আমি অ্যাড করি, অ্যাড করার পরে দুই দুই চার মিলে আমি দেখলাম দেয়ার গাটা বি সামথিং। এবং আমি বলছি যে দেয়ার গাটা বি সামথিং, এখন এটা আধুনিক সভ্য সমাজে অনেকে হাস্যকর মনে করতে পারেন, তবে যেহেতু ভূত এফএম এর শ্রোতা আপনারা এবং ভূত এফএম আমরাও করছি, আমরা গল্প বলছি, এসে গল্প বলতে কাহিনী বলছি, হ্যাঁ নট ইন ইন বেস্ট অফ আর নলেজ ইজ ট্রু, হ্যাঁ আমরা আমার এক্সপিরিয়েন্স বা কারো এক্সপিরিয়েন্স যার থেকে শোনা শেয়ার করছি। তো সামথিং ইউনো ইজ দেয়ার, আদারওয়াইজ তো এরকম কোনো ঘটনা আসতো না বা এরকম কোনো কাহিনী জন্ম হতো না। তো আমার মনে হয়েছে যে সেদিনকে স্টুডিও হঠাৎ শাট হয়ে যাওয়া এবং এই যে ছবিটা, দেয়ারস গটা বি সামথিং হন্টেড। এখন আপনারা কি মনে করছেন রাসেল ভাই?
টোটালি আপ টু ইউ,
টোটালি আপ টু ইউ। এবং আমরা চেষ্টা করব যে এই ছবি আরো কালেক্ট করার। আজকে আমি ক্যামেরা নিয়ে এসেছি, অনেক ছবি তুলছি।
ওকে, সো আমার যেটা ঘটনা সেটা হচ্ছে যে এখন বলি, সেটা হচ্ছে যে আমি ঠিক আসলে এখনো আমরা সেটা জানি না যে আসলে কি ঘটনা ঘটেছিল, তবে সেই ফেসবুকে বা বিভিন্ন সাইটে আপনারা যে ছবিটা পাবেন, সেদিনে যে ভিডিওটা পাবেন, সেই ভিডিওটা দেখলে হয়তো আপনারাও আপনাদের মতামত জানাতে পারবেন। আপনারা আমাদের ইমেলের মাধ্যমে জানাবেন যে কেন মনে হয় পুরো জিনিসটাই আছে, যে কিভাবে বন্ধ হলো, তো কেন বন্ধ হয়ে গিয়েছিল, কেন হঠাৎ করে এরকম ঘটলো, সেটা অবশ্যই 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 আমাদেরকে জানাবেন আপনারা, ইমেলের মাধ্যমে হোক আর ফেসবুকে কমেন্ট করে হোক, সেটা আপনাদের ব্যাপার। ফর্মালি আমরা আজকে এখন ভূত এফএম শুরু করতে চাই, আজকের এপিসোডটি শুরু করতে চাচ্ছি। সুতরাং যেভাবে শুরু করি সেভাবেই আরো একবার আমরা আজকের ভূত এফএম শুরু করব। গতদিনে যেটুকু বাকি ছিল সেটুকু পুরোটা পারলাম না, কিন্তু চেষ্টা করেছি সেইটার কাছাকাছি দিয়ে যাওয়ার। এবং আজকে ভূত এফএমটি আবারও ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে চেষ্টা করেছি কন্টিনিউ করার, কিছুদূর পর্যন্ত করেছি, এখন ফর্মালি আজকে ঠিক যেভাবে প্রতিদিন হয় সেভাবে শুরু করছি ভূত এফএম। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আর ঘড়িতে সময় ঠিক রাত 12:13। আর ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা আজকে আপনাদের বিভিন্ন ঘটনা জানাবেন। আর সেই সাথে বলছি যে আনফরচুনেটলি যদি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে। এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি সেখান থেকে শুনতে পারবেন। অ্যান্ড লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন মাই টিউন ফ্রম এয়ারটেল। ভূত এফএম টিউন কোড ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং আ SMS টাইপ সিটি স্পেস 92125 অ্যান্ড সেন্ড ইট টু 3123। মাসুম প্লে করছে টিউনটা, এই টিউনটা আপনি সহজেই মেসেজ অপশানে গিয়ে, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সিটি লিখে স্পেস দিয়ে 92125 লিখে 3123 নাম্বারে SMS করলেই এই টিউনটি আপনার হয়ে যাবে। এই ছিল নিয়ম কানুন, এবং আজকে আমরা নতুন নতুন ঘটনায় যাব। অনেকেই স্টুডিওতে আসেন এবং অনেকেই স্টুডিওতে আসতে পারেন না, তো যারা স্টুডিওতে আসেন তাদেরকে আমি সবসময়ই মানে কি বলবো যে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাই না। যারা স্টুডিওতে আসেন না তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা অনেক কষ্ট করে ঘটনা পাঠান, অনেক অডিও ক্লিপ পাঠান, অনেকে দেশের বাইরে থেকেও পাঠান, সেই জন্য আপনাদেরকে আসলেই ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার জানা নেই অন্তত। যাই হোক, আমরা সেরকম কিছু ঘটনাতেও যাব যে ঘটনাগুলো আমাদের আপনারা পাঠিয়েছেন হয়তো এখানে এসে শেয়ার করতে পারেনি। তার আগে ছোট্ট একটা খবর জানিয়ে দিই আপনাদেরকে, আর সেই খবরটি হচ্ছে যে আপনাদের মনে আছে নিশ্চয় যে এর আগে আমরা সিলেটের চা বাগানে গিয়েছিলাম, এবং আমাদের কিছু আপনাদেরই মধ্যে থেকে সিলেক্টেড মানে যারা সবচাইতে ভালো গল্প পাঠিয়েছিলেন, ঘটনা পাঠিয়েছিলেন, তাদের মধ্যে সিলেক্টেড পাঁচজন গিয়েছিলেন সিলেটের চা বাগানে। এবং আপনারাও যারা আজকে ঘটনা পাঠাচ্ছেন, এখন থেকে শুরু হবে জানুয়ারিতে আমরা সেই প্ল্যানটা করছি, যারা ঘটনা পাঠাচ্ছেন তারা তাদের মধ্যে সবচাইতে বেশি যে ঘটনাটা প্রশংসিত হবে সবার কাছে সেই পাঁচজন, প্রথম পাঁচজন যাবেন কোনো একটা হন্টেড হাউসে এবং সেই হাউসে তারা সারা রাত কাটাবেন, তারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং পরবর্তীতে ওই হাউসে কি ঘটেছিল সেটা হাউস না হয়ে অন্য কিছু হতে পারে, হতে পারে একটা দিঘি, হতে পারে একটা মাঠ, হতে পারে একটা পুরনো কোনো বাসা, হতে পারে কোনো রাজপ্রাসাদ, হতে পারে কোনো পুরনো জমিদার বাড়ি বা অন্য যে কোনো কিছু। সেখানে গিয়ে যে সমস্ত ব্যাপার স্যাপার এক্সপিরিয়েন্স করবেন তা আবার পরবর্তী শোতে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, তুলে ধরবো। আর আপনারা সবাই কিন্তু এটাতে পার্টিসিপেট করতে পারেন, ঘটনা পাঠিয়ে যেমন সবাই পার্টিসিপেট করছেন সেইভাবে আপনার শহরেই কিন্তু চলে যেতে পারে রেডিও ফুর্তির টিম উইথ এই পাঁচজন গেস্ট এবং আপনার শহরে, সেটা ঢাকা হোক, খুলনা হোক, রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, সিলেট হোক বা যে কোনো জায়গা হোক না কেন সেখানেই পৌঁছে যাবে রেডিও ফুর্তি। সেটা যত বেশি মানে যত মানে কি বলবো, বাংলাদেশের যে কোনো জায়গায় ইনফ্যাক্ট সেই জায়গাটায় যদি আপনাদের ভয়াবহ কোনো ঘটনা থাকে, ভয়াবহ কোনো হন্টেড প্লেস থাকে যেখানে গেলে কিছু না কিছু দেখা মেলে, সেই রকম জায়গার ঠিকানা আপনি পাঠিয়ে দিন এবং আপনি জানিয়ে দিন যে সেই জায়গায় আমরা কিভাবে পৌঁছে যাব। আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। তাহলে দেখবেন যে আপনাদের সেই অ্যাড্রেসে আমরা পৌঁছে গেছি এবং জানুয়ারি মাসে আমরা আসছি আপনার শহরে বা আপনার গ্রামে বা আপনার উপজেলায়। সুতরাং প্রস্তুত থাকুন এবং পাঠিয়ে দিন আমাদেরকে আপনার সেই হন্টেড হাউসের ঠিকানা। এই ছিল খবরটা এবং আমার মনে হয় যে অনেকেই উৎসাহিত হবেন এটাতে এবং সবাই পার্টিসিপেট করবেন সেটাই আশা করব। রঙ্গন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি সেকেন্ড বারের মতো SMS পাঠালাম, যদি দেখতে পাচ্ছি তার SMS একটি এসছে আমার কাছে। সাব্বির আমাদেরকে SMS করেছেন, রাফি SMS করেছেন, আদিব SMS করেছেন, কাউসার SMS করেছেন, আসিফ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মাসুম ভাই কংগ্রেচুলেশন আরো একবার, আপনার বিবাহিত জীবন অনেক বেশি সুন্দর হোক। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে, তার কাছে ঘটনা শুনবো। একটু আগে আমরা আবরার ভাইয়ের ঘটনা শুনেছি, এখন বাবু ভাইয়ের কাছে যাচ্ছি বাবু ভাইয়ের ঘটনা শুনতে এবং তারপরে আমরা আবার ফিরে আসবো আবরার ভাইয়ের কাছে। তার এক ছোট একটা ব্রেক লাগবে, আমার মনে হয় একটা ছোট্ট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা ফিরে আসি। তো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন্ড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:27, এখনো পর্যন্ত আমরা টিকে আছি এবং আজকে দেখবো যে কোন রকমে যদি আমরা 12:45 ওভারকাম করতে পারি, মানে 12:45 যদি আমরা ছাড়িয়ে যেতে পারি, এক্সিট করতে পারি, তাহলেই দেখা যাবে যে আজকে হয়ে গেছে। আমরা খুব চেষ্টায় আছি, যে আমরা খুব আশায় আছি যে আজকে নতুন কিছু ঘটবে না। যাই হোক, ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সেই সাথে যারা আমাদের SMS পাঠাতে চান তারা আপনার এয়ারটেল নাম্বার থেকে SMS পাঠাতে পারেন বা অন্য যে কোনো নাম্বার থেকে SMS পাঠাতে পারেন। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠাতে চান তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন এবং ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm bhutfm@radiofurti.fm। আপনি অবশ্যই জানাবেন আপনার সেই ঘটনাটির শুরুতেই যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে দিই, নাকি আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার রেকর্ড যে আপনার যে ঘটনাটি সেই ঘটনাটি রেকর্ড করে আমাদেরকে সেই অডিও ক্লিপটিও পাঠিয়ে দিতে পারেন ঠিক একই অ্যাড্রেসে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আপনারা রেগুলার ঘটনা পাঠান এবং ঘটনা পাঠানোর মাধ্যমে ভূত এফএমটাকে চালু রাখেন। আমরা একটা খবর দিতে চাই আপনাদেরকে যে অনেকেই এখনো SMS করছেন এবং SMS করে জানতে চাচ্ছেন যে গত সপ্তাহে কি হয়েছিল এবং এখনো তারা বুঝতে পারছেন না। অনেকের মনেই প্রশ্ন জাগছে, অনেকে চাচ্ছেন সেই ভিডিওটা দেখা যায় কিনা। তো আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদের কারণে আমরা সেই ভিডিওটা আপলোড করছি যেটা আমাদের ওয়েবক্যাম থেকে যেটা করা হয়েছিল, আমাদের এখানে সিসি ক্যামেরা থেকে যেটা করা হয়েছিল আর কি, সেই ভিডিওটা আমরা আপলোড করছি আমাদের ফেসবুক ফ্যান পেজে। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যেতে হবে ফেসবুকে এবং আপনাকে অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/radiofurti। এখানে গেলেই আমি আরেকবার বলছি ডাব্লিউ 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 www.facebook.com/radiofurti এখানে গেলে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন এবং সেদিন কি হয়েছিল সেটা পুরোপুরি স্বচক্ষে আপনি দেখতে পারবেন। সেটা আমরা আপ করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্যই। তবে আমি এখানে কোনো মতামত দিচ্ছি না, চাচ্ছি আপনারা মতামত দিন এবং আপনারা মতামত দিয়ে মানে বা চিন্তা করে বা ভালোভাবে দেখে বলুন যে এখানে আসলেই সেরকম কোনো ঘটনা আছে কিনা, না নাকি এটা জাস্ট একটা রেগুলার ঘটনা, সেটা আপনারাই বলুন। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য।
রাসেল ভাই থ্যাংক ইউ। আমি আমার ঘটনা শেয়ার করার একটা কথা বলি। ভিডিওটা যদি কেউ দেখেন আপনারা, যেখানে এই টাইমটা ঘন্টাটা ঠিক মনে নাই, বাট 11 সেকেন্ড, যেখানে 11 সেকেন্ডে আপনারা একটু পজ করেন, করে ট্রাই টু গো ফ্রেম বাই ফ্রেম, 11 ঠিক 10 সেকেন্ডে যান, 10 সেকেন্ড থেকে ফ্রেম বাই ফ্রেম যান এবং পজ করে একটু খেয়াল করেন যে ওখানে একটা ছায়ার মতো আসে, ছায়াটার শেপটা, হাউ ডাজ ইট লুক।
ওকে
ওকে
ওকে, আচ্ছা
আজকে যে
কাহিনীটা ডার্ক ছায়া না, মনে হয় লাইট,
ডার্ক না, এটা একটা লাইট ছায়া। এন্ড এখন যদি বলে দিই তাহলে সুবিধা হবে। ছায়াটা জাস্ট লুকস লাইক মানে আপনার একটা মেয়ের মুখের একটা ইমেজের মতো,
সেটা আপনার মনে হয়েছে এবং আপনি,
আমার মনে না অনেকেরই মনে হয়েছে, এটা আমার ভাগ্না ফার্স্ট ফাইন্ড আউট করে, তো আমি কিন্তু ফার্স্টে খেয়াল করিনি, ও খেয়াল করে, শুভ যে খেয়াল করে আমাকে বললো যে আঙ্কেল দেখেন এখানে ভালো মতন, আমি দেখলাম, দেখার পর আমাকে যখন বললো যে দেখেন, আমি তখনই বুঝলাম জিনিসটা কি, এবং এরপর আমি যাকে বুঝাই দিছি তাদের মধ্যে অনেকেই বুঝে খুবই ভয় পাইছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ, অ্যান্ড সত্যি কথা বলতে আপনারা দেখলেই বুঝবেন, যদি আপনারা মানে আধুনিক মনে মানুষ হন, অবশ্যই এখানে এডিটিং এর কোন সুযোগ নাই।
ওকে
ওকে, আমি যে কাহিনীটা বলবো আজকে সেটা হচ্ছে আমাদের এক ছোট ভাই, ও এর আগে আসছিল ভূত এফএম একবার, হি লিভস ইন ইংল্যান্ড, তো ওর একটা আপনার একটু যে জায়গা থাকে ওই জায়গাটা একটু ভিলেজ সাইড, তো প্রথম দিন এটা ও শুনছে ওর ভাইদের কাছে, লেটার অন সে ওই বাসায় গেছে, তো প্রথম দিন যেদিন নাকি ওদের ওই বাসায় ভাইরা উঠতে যায়, প্রথমে দেখে সিঁড়ির মধ্যে মনে হচ্ছে কে বসে বসে কাঁদতেছে,
আচ্ছা
অন্ধকার টাইপের, সিঁড়িতে বসে বসে কাঁদতেছে, তো উনি উঠে ফাইনালি সিঁড়িতে উঠে এবং সিঁড়িতে মনে হচ্ছে কেউ মানে কাঁদতেছে এবং ওঠানামা করতেছে,
আচ্ছা
তো ওরা মনে করছে হয়তো কেউ একজন এখানে মনে করেন যে আছে, হ্যাঁ তো এটা দেখে তো ওরা যখন উঠে যাচ্ছে, উনি যখন উঠতেছে যে দেখলো যে আসলে সিঁড়িতে কোনো মানুষ নাই, মানে টোটাল স্টেয়ার ওয়াজ কোয়াইট এমটি, কেউ নাই, কিন্তু ওখানে একটা শব্দ আসতেছে এবং মানে একটু কান্না টাইপের একটা শব্দ, তো সে একটু হচকচায় যায় ব্যাপারটা কি ঘটনাটা, মানে হকচকে যাওয়ার কারণটা হচ্ছে যে সিঁড়িতে আমি শুনলাম শব্দ মানুষের এবং কান্নার শব্দ শুনলাম, তারপর দেখি কেউ নাই, তো উনি ফ্ল্যাটে ঢোকে, ঢোকার পর উনি যখন বাসায় থাকে তো দেখে রাতের বেলা ওনার উপরে মনে হচ্ছে ব্যাস্কেট বল দিয়ে কেউ মানে বাউন্স করতেছে নিচে, তুপ তুপ করে শব্দ আসতেছে, তো উনি প্রথমে বিরক্ত হয়, বিরক্ত মানে কে করতেছে, উনি বের হয়ে আসে, বের হয়ে আসে খেয়াল আসে উপরে তো মানুষ নাই, এই বল কে বাউন্স করবে,
আচ্ছা
তো সে হেঁটে তারপরে উপরে যায়, যে দেখে আসলেই ফ্ল্যাটটা তালা মারা, এবং তালা মেরে যখন কান পাতে, এর আগে কিন্তু মনে হচ্ছিল ভেতরে শব্দ হচ্ছে, যখন কান পাতে তাকে কোনো শব্দ নেই, পুরো কোয়াইট, তো সে আবার চলে আসে, এসে বাসা থাকে, তো এরকম একদিন তো উনি ঘুমাচ্ছিল, এরপরে ফলোয়িং যে কোনো একদিন আর কি, তো ঘুমাচ্ছে হঠাৎ রাত্রেবেলা উনি দেখে যে ওনার পাশে একজন মানুষ শুয়ে শুয়ে কাঁদতেছে, অল অফ এ সাডেন ঘুম থেকে উঠে দেখে পাশে একজন মানুষ শুয়ে কাঁদতেছে, মানে টোটালি হরিফিক, আপনি জানেন যে ওখানে কেউ থাকে না এবং আপনার বিছানার পাশে একজন মানুষ শুয়ে কাঁদতেছে, খুবই ভয় পাইছে, উনি খুবই ভয় পেয়ে কিছুক্ষণ শুয়ে থাকে, শুয়ে থেকে তারপর আবার চোখ মেলে তাকায়, তারপর দেখে কেউ নাই, তো এরপরে ফলোয়িং আরেক দিন, সেই দিন উনি দেখে এরকম যে ওনার বিছনার পাশে ওরকমই বসে কাঁদতেছে,
আচ্ছা
বসে আছে একটা মানুষের অবয়ব এবং অন্ধকারের মধ্যে খুব একটা বোঝা যাচ্ছে মানুষ বোঝা যাচ্ছে এবং কাঁদতেছে টুকরা টুকরা কাঁদতেছে, তো ওই দিনও উনি ভয়ই করে, তো উনি বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে বলে যে আমি এই বাসায় এগুলো এক্সপিরিয়েন্স করতেছি, তো ব্যাপারটা কি, তো উনি বলছে আসলে ওরকম কিছু না, কিছু একটা থাকতে পারে বাসায়, বাট ইট ডাজন্ট হার্ম এনিওয়ান, কাউকে কোনো ক্ষতি করে না, তো উনি ফাইনালি ওই বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিছে, এবং আরেকটা জিনিস ওই জায়গাটায় যে জায়গাটা বাসাটা ওই এলাকায় মাটিতে কোনো জোক বা আপনার কেঁচো এই ধরনের জিনিস আসে না, কিন্তু ওই বাড়িতে সমানে কেঁচো জোক এগুলো আসে, এমনকি আপনার পানির লাইন দিয়ে জোক বের হয় মাঝে মাঝে, তো ফাইনালি উনি ডিসাইড করছে বাসা ছেড়ে দিবে, উনি চলে যাবে, এই একটা ঘটনা ছিল।
ওকে ওকে থ্যাংক ইউ। আমরা পরবর্তী ঘটনা যাব আবরার ভাইয়ের কাছে এবং আবরার ভাইয়ের কাছে জেনে নেব তার যে ঘটনাটি, মানে একটা ঘটনা আমি শুনেছি আজকে, সেই ঘটনাটা আমরা শুনবো, ঘটনাটা একটু বড় তাই তো?
হ্যাঁ একটু বড়
প্লিজ।
ধন্যবাদ রাসেল ভাই। সব কথা মানে এই ঘটনাতে যাওয়ার আগে আমি যেটা কিছুক্ষণ আগে বাবু ভাই বলছিলেন এই ফোর্থ ফ্লোরের ব্যাপারটা, যে এখানে কিছু হন্টেড ব্যাপার আছে বা কিছু একটা আছে, এটা তো আমি আজকে আসার পর জানতে পারলাম বাবু ভাইয়ের কাছ থেকে। কিন্তু বেসিক্যালি আমি কাউকে বলিনি, আমি জাস্ট এই স্টুডিওতে বসে আমি ডিসাইড করলাম যে আমিও কিছু একটা ফিল করেছি।
আচ্ছা,
সেটা হচ্ছে যে আমি যখন এখানে প্রোগ্রামটা আপনার অফ হয়ে গেল, একা একা নামছিলাম, যেহেতু রাত হয়ে গেছে তো লিফটও বন্ধ, সিঁড়ি দিয়ে নামতে হয়। তো রেডিও ফুর্তি অফিস থেকে বের হয়ে আমি জাস্ট সিঁড়ি দিয়ে যখন নামছি, চারতলায় যখন গেলাম, চারতলায় ছিল প্রচন্ড অন্ধকার, গত শুক্রবারের কথাটা বলছি, এবং আমার গাটা প্রচন্ড রকম কেন যেন ভারী হয়ে গেল। আমার কোনো ভয় লাগছিল না বা এরকম কিছু না, হঠাৎ করে ভয় কাজ করছিল যে কিছু একটা মনে হয় এখানে কি জানি একটা কেমন কেমন লাগছে, ছিমছেমে ভাব আর কি। আমি নেমে চলে গেলাম। আমি এটাতে আমার একটা মানে ইম্পর্টেন্সও দেইনি যে আসলে হতেই তো পারে।
হ্যাঁ, আপনি আজকে শেষ করার পরপরই, এখন যদিও লিসনারদেরকে বলছেন, আপনি শেষ করার সঙ্গে সঙ্গে আমাকে বলেছেন
রাইট, আমি শেষ করার সাথে আমরা যখন মাঝখানে বিজ্ঞাপন ছিলাম তখন আমি বলছিলাম রাসেল ভাই আমিও তো এটা ফিল করলাম, বাবু ভাই যে বললো আসলে চারতলায় কিছু একটা আছে হয়তো বা। আচ্ছা যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাই। আমার এই ঘটনাটা এটা আমার আমাদের নিজেদের বাড়ির ঘটনা। এটা ঘটেছিল আপনার, শুরু হয়েছিল হচ্ছে 1994 সাল থেকে।
আচ্ছা,
এটা মিরপুরে আমাদের একটা বাড়ি আছে, এই বাড়িটা হচ্ছে আমার দাদি, আমার দাদা মারা যাওয়ার পর উনি আর কি নিজের জন্য কেনেন।
আচ্ছা,
তো বাড়িটা ছিল মিরপুর 10 নম্বরে কোন একটা সাইডে আর কি, আমি ডিটেলস না যাই। তো ওই বাড়িটা দোতলা করেছিলেন দাদি, তো কোনোদিন থাকতে পারিনি। আমার দাদি 98 সালে মারা যান, কিন্তু তার আগে আমার চাচারা ওখানে, দুজন চাচা, আমার ছোট চাচা এবং আমার মেজ চাচা, ওনারা ওই বাড়িটায় ওঠেন আর কি। নিচতলায় থাকতেন আমার মেজ চাচা আর দোতলায় থাকতেন আমার ছোট চাচা। তো আমার ওই দাদির বাড়ির ঠিক পিছনে আপনার একটা খালি জায়গা, ওই জায়গাটা মানে বিশাল জায়গা, ওখানে তেমন একটা কিছুই নেই, ওটা হচ্ছে বেসিক্যালি একটা সরকারি একটা প্লট। ওখানে আপনার ওই সরকারি কিছু ফোর্থ ক্লাস আপনার এমপ্লয়ি থাকে, ওরা আর কি কিছু ঘরবাড়ি করে ওখানে থাকে আর কি ফ্যামিলি। তো পিছনে একটা নারিকেল গাছ বাউন্ডারি, তারপর ওদের ঘর টিনের চালা। তো এই বাসায় আপনার 1994 এর দিকে আমার চাচার, ছোট চাচা আর কি, একটা ছেলে হয়। তো ছেলে হওয়ার পর তো চাচি এমনি বেসিক্যালি সবসময় বাসায় থাকতেন, আর রাত বিরাতে আপনার কখনো মানে মুভমেন্ট আমাদের ওই বাড়িতে ছিল না, দেখা যেত 10টার ভিতরে সবাই খেয়ে শুয়ে পড়তেন। তো এর ভিতরে পিছনে যে ফ্যামিলিটা থাকে সরকারি প্লটে, ওই ফ্যামিলির এক মহিলা প্রতিদিনই দেখতো যে উনি হয়তো বা ওই চাপকলে থেকে পানি উঠাতে যাচ্ছেন, ওই সময় দেখছেন ছাদের উপর কোন একটা মহিলা বাচ্চা নিয়ে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে।
আচ্ছা,
প্রায় উনি দেখতেন। এত রাত্রে বাচ্চাকে নিয়ে দুধ খাওয়ানোর জন্য তো ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে না। তারপর তেমন একটা একটু সন্দেহ চোখেও ছিল, কিন্তু এটা কাউকে সে প্রকাশ করেনি। তো এরকম বেশ কিছুদিন দেখার পরে ওই ভদ্র মহিলা একদিন দেখলেন যে আমার ওই বাড়ির ছাদের উপরে, তার ধারণা ছিল যেহেতু বাচ্চা হয়েছে দোতলায়, আমার চাচিই হবেন এবং ওই বাচ্চাকে নিয়ে বসে আছে। ওই সময় হঠাৎ করে একটা বিড়াল, কালো রঙের একটা বিড়াল তার গায়ের উপর লাফ দিল ছাদের উপর থেকে, ওই ভদ্রমহিলার উপর।
আচ্ছা,
তার উপরে লাভ দেওয়ার পর ভদ্রমহিলার সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে যান এবং পরে তাকে হসপিটালে নিতে হয়, এবং যেটা ফাইন্ড আউট করলো সবাই যে উনি স্ট্রোক করেছিলেন।
আচ্ছা,
তো এরপরে উনি ঘটনাটা বলে যে এরকম এরকম বেশ কিছুদিন উনি অসুস্থ ছিলেন ভদ্রমহিলা। এরপরে 10 মাস পরের ঘটনা, আপনার দেখা গেল যে নিচে যে চাচা, আমার মেজ চাচা যে থাকতেন, ওনার বাসায় আমার চাচি তার একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, ওকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে গেছেন ঢাকার বাইরে। তখন বাসায় খালি আমার মেজ চাচা এবং ওই কাজের মেয়েটা ছিল আর কি, কাজের মেয়েটা 14-15 বছরের একটা মেয়ে ছিল আর কি। তো মেয়েটা সন্ধ্যার আগে রাউন্ড আপনার ধরুন এই আজান দিবে, মাগরিব আজানটা দিবে ওই সময়টা, তার আগে বসে বসে সে চাল বাঁধছিল, চাল বাচ্চে এই সময় হঠাৎ করে দেখে একটা বিড়াল, কালো বিড়াল, এবং সাইজে বিড়ালটা ছিল একটু বড়।
তার ডিসক্রিপশন অনুযায়ী আর কি, অনেক বড় বিড়ালটা তার দিকে তাকিয়ে আছে রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়ে। তো দেখে মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং এখানে একটু বলে রাখি, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বাড়ি সেই কারণে আর কি মোটামুটি দরজা জরজা সব খোলা থাকত। আপনার দরজা আমরা যেমন এখন অ্যাপার্টমেন্টে দেখা যায় যে আমরা অনেকটা ইয়েতে দেখা যায় যে দরজা বন্ধ করেই রাখি আমাদের প্রাইভেসির কারণে, কিন্তু ওই বাসাটায় মোটামুটি দরজা সবসময় খোলাই থাকত।
আচ্ছা,
তো এই সিচুয়েশনে যখন ওই বিড়ালটাকে দেখলো, ও ভয়ে মানে কিছু বলছিল না, সে কাজ করে যাচ্ছিল, কিন্তু বিড়ালটা হঠাৎ করে তার দিকে লাফ দেয়, তখন চিল্লিয়ে ওঠে মেয়েটা। সাথে সাথে মানে চিল্লায় ওঠার পরে দেখা গেল যে ওই বাইরে থেকে দারোয়ানের ওয়াইফ ছিল, তারা সব দৌড়ে আসলো যে কি হয়েছে। তখন মেয়েটা বললো একটা বিড়াল আমার উপর ঝাঁপ দিয়েছে কালো রঙের। তো এইটা তারা খোঁজাখুঁজি করে ওই বিড়ালটাকে আর পায়নি, ঘরের ভিতর নেই আর কি, ধারণা করেছে হয়তো বের হয়ে গেছে। এখন সন্ধ্যার দিক থেকে এই মেয়েটার হাবভাব একটু চেঞ্জ হয়ে গেল। সে দেখা যাচ্ছে যে নানা রকম গান গাচ্ছে, আপন মনে কথা বলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেল মেয়েটার।
আচ্ছা,
তো রাত্রেবেলা আর কিছু করা হলো না, চাচা বাসায় চলে আসছেন ওই সময়। এই অ্যাবনর্মাল অবস্থা দেখে, তো উপরে ছোট চাচাও চাচার সাথে ছিলেন, তো ওনার অ্যাবনর্মাল অবস্থা দেখে মানে আর রাত্রে আর কিছু করতে পারেননি। পরের দিন সকালবেলা পাশের যে আপনার মসজিদটা, ওখানকার ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব এসে নিয়ে ঝাড়ফুঁক করলেন নানা রকম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। দেখা যাচ্ছিল কিছুক্ষণ ভালো মেয়েটা, কোনো মানে আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি তার নাই, আবার শুরু হচ্ছে। এই সিচুয়েশনে ওই ইমাম সাহেব বললো আপনারা বেটার আরেকজন হুজুরের অ্যাড্রেস দিলেন যে ওনাকে ডেকে নিয়ে আসেন, উনি পারবেন, এটা আমার ক্ষমতার বাইরে। তো ওই হুজুরকে ডেকে নিয়ে আসা হলো হচ্ছে বিকালের দিকে। ওই হুজুর বাসায় জাস্ট বাইরের যে গেটটা ওখানে পাড়া দিয়ে মানে বাড়ির সীমানায় এসেই বললো যে আপনাদের এই বাড়িতে অনেক পুরানো সমস্যা, এটা আজকের সমস্যা না, অনেক পুরানো সমস্যা।
ঢুকেই উনি
বুঝতে পারলেন সাথে। তো ড্রয়িং রুমে ঢুকে উনি সবাইকে গোল হয়ে বসতে বললেন, যাতে কার্পেট ছিল, কার্পেটের চারদিকে সবাই বসলেন, এবং ওই হুজুর যে উনি একটা চেয়ারের উপরে বসলেন।
আচ্ছা,
ওই সার্কেলের ভিতরে আর কি।
ওকে,
তো ওই মেয়েটাকে ডাকতে বললো। তো মেয়েটা কাজে মেয়েটাকে ডাকা হলো, সে ড্রয়িং রুমের দরজার বাইরে এসেই সে আর ঢুকতে চাচ্ছে না, এবং হুজুরের দিকে তাকিয়ে সে সাথে সাথে বললো নমস্কার দাদা কেমন আছেন।
আচ্ছা,
মানে একেবারে আনইউজুয়াল ব্যাপার যে একটা মেয়ে, সে মুসলমান ঘরের মেয়ে, সে হঠাৎ করে সে বলছে যে নমস্কার দাদা কেমন আছেন। তো তখন হুজুর বললো হ্যাঁ তুমি এখানে কেন এসছো, আসো ভিতরে আসো ভিতরে। বলে না 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 দাদা আমি চলে যাচ্ছি, আমি থাকবো না, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম। বলে না তুমি ভিতরে আসো। তো সবাই মেয়েটাকে ধরে ভিতরে নিয়ে আসলো। তারপর একটা হুজুর মাঝখানে রেখে ওই জাস্ট মাঝখানে একটা ওই মেয়েটা মাঝখানে চারদিক দিয়ে একটা লাঠি দিয়ে সার্কেল করলো।
আচ্ছা,
সার্কেল করার পর ওই মেয়েটা ওই মাঝখানেই আছে, সে আর ওর বাইরে আর ছটফট যতটুকু করছিল আর করছে না, ওর বাইরেও যাচ্ছে না সে। আর মেয়েটাকে জিজ্ঞেস করছে যে মানে মেয়েটার ভিতরে আসলে মেয়েটা কথা বলছে না, যেভাবে কথা বলছিল মেয়েটা আর কথা বলছে না। ইট ওয়াজ লাইক সামথিং যে ওর ভিতরে একটা অন্য কেউ, অন্য একটা স্পিরিট বা কিছু একটা কথা বলছে। তাকে জিজ্ঞেস করো তুমি ওকে ধরেছো কেন, তুমি ওর উপর আসর করছো কেন। তখন সে বলল যে আমি তো ওকে ইয়ে করতাম না, সে আসলে পাক পবিত্র ছিল না, ওকে ঠিক করার জন্য ধরছি আমি। তো এই কথাটা বলার পর তখন হুজুর বলল কি করলো কি, লাঠি দিয়ে জাস্ট ওই সার্কেল যেটা দাগ কেটেছে চারদিক দিয়ে, ওই সার্কেলে সে বাড়ি মানে সাথে সাথে একটা বাড়ি দিল।
আচ্ছা,
মেয়েটা ব্যথাতে কুপড়ে উঠলো সাথে সাথে,
মানে গায়ে মারছে না,
সার্কেলের ভিতরে মারছে। মানে ভেরি ইন্টারেস্টিং যে গায়ে মারছে না কিন্তু সে ব্যথা পাচ্ছে।
আচ্ছা,
সার্কেলে হিট করছে সে ওই দাগের উপরে। তো মেয়েটা তখনই আর কি রিয়েক্ট করে উঠছে, যখনই মানে সার্কেল একটা করে হিট করে সে রিয়েক্ট করে ওঠে, ব্যথা পাচ্ছে, মানে সে কুকড়ে মানে ইয়ে অনেকটা কুকিয়ে উঠছে আর কি অনেকটা। এনিওয়েজ, তারপর মেয়েটা কে জিজ্ঞেস করলো যে তো তুমি ওকে ছেড়ে যাবা না, বলে যে না ও অনেক ইয়ে থাকে, তাকে আমি শুধরাই তারপর যাবো।
আচ্ছা,
বলে যে না তোমার এখনই যেতে হবে, না যাবো না, বলে তোমার পরিচয় বলো। তখন তার পরিচয় সে বললো যে সে এখানেই ছিল মানে অনেক আগে থেকে, মানে প্রায় 30-40 বছর আগে থেকে এখানে ঝোপ জঙ্গল ছিল, তো এখানেই সে থাকত। অ্যান্ড ঘর বাড়ি হওয়ার পর সে এখানেই থাকে, অ্যান্ড সে আর কি এই বাড়ির ভিতরেই সীমাবদ্ধ সে সবসময়। তো তাকে বললো যে না, তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলে যে না, এটা তো আমার বাড়ি, আমি যাবো না। তারপর তাকে আরো নানাভাবে টর্চার করা শুরু হলো, পর্যায়ক্রমে চলছে এই একটার পর একটা টর্চার। তো এই সিচুয়েশনে তাকে জিজ্ঞেস করা হলো আবার যে তুমি এই বাড়িতে যে থাকছো, তোমার ইচ্ছার বিরুদ্ধে সবাই থাকে এখানে, তা তুমি কি কারো কোনো ক্ষতি করেছো এই পর্যন্ত? বলে হ্যাঁ ক্ষতি করেছি। কি ক্ষতি করেছো? বলে যে উপরে যে আমার যে ছোট চাচা, তার ছেলের নাম ধরে বলছে যে ও ও ও যখন মানে খেতে যায় তার গলাটা আমি টিপে ধরি।
আচ্ছা,
তাকে আমি খেতে, আসলে ও চাচার যে ছেলে সে কিন্তু খেতে পারতো না, ওর মানে দেখা যেত যে অনেকটা খাবার দিচ্ছে কিন্তু গিলতে পারছে না। আবার দেখা যেত যে ওর মুখে বাচ্চাদের দেখা যায় যে এক বছর বয়স বা 10 মাস বয়সে টুকটাক কিছু শব্দ করে, কথাবার্তা বলে, ও কোনো কথা বলতে পারতো না।
আচ্ছা,
পরে অবশ্য এটা ঠিক হয়ে যায়। যাই হোক, এরপরে বললো যে আর কি কি করেছে। বলে যে নিচে যে আমার চাচা তার মেয়ের কথা বললো যে ওকে আমি ভয় দেখাই সব সময়, যে কারণে ও একটু নিজের ভিতর ইয়ে হয়ে থাকে, মানে আমরা ধারণা করলাম আর কি, যেহেতু ভয় দেখায় এই কারণে ওর যে অ্যাক্টিভিটি ছিল ও খুব নিজের ভিতর থাকতো, মানে তেমন একটা চিল্লাচিল্লি করতো না, বাচ্চা কিন্তু সে চিল্লাচিল্লি করতো না, বাড়িতে তেমন একটা দৌড়াদৌড়ি করতো না, সে এক জায়গায় মোটামুটি স্থির থাকতো আর কি, খুব শান্ত একটা মেয়ে ছিল। তো এই সে ক্ষতি করেছে, তো তাকে বলা হলো তুমি তাহলে চলে যাও, ওকে ছেড়ে চলে যাও। অনেক ভাবে তাকে টর্চার করতে করতে এক সময় রাজি হলো যে সে চলে যাবে। তখন ওই হুজুর করলেন কি, জাস্ট ওই সার্কেলে একটা ক্রস করলো, মানে কেটে দিল, সার্কেলটা কেটে দিল, এবং তার আগে সবাইকে ইনফর্ম করলো যে আপনারা দরজার সাইডে কেউ থাকবেন না, কারণ হচ্ছে ও যখন যাবে, যাওয়ার সময় কার সামনে যাকে পাবে তাকে একটা ক্ষতি করে যাবে।
আচ্ছা,
সবাই আর কি দরজার সাইড থেকে সরে আসলো, ওটা কেটে দেওয়া হলো। সাথে সাথে মেয়েটা কিছুক্ষণের ভিতরে সাথে সাথে দেখা গেল যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল ওখানে ওই সার্কেলের ভিতরে, এবং বাইরের যে মেইন দরজাটা, গেট যেটা, মানে আমাদের যে লোহার গেটটা, ওটায় মানে এত জোরে আপনার একটা বাড়ি পড়লো যে একটা মানে খুব একটা যে হয় না যে আমরা লোহার গেটে যখন আমরা একটা বাড়ি দিই বা লোহার কোনো কিছু একটা ঝুনঝুন করে ওঠে, যে ওরকম একটা শব্দ হলো।
আচ্ছা,
এরপর থেকে আর কোনো ইয়ে হয়নি, সমস্যা হয়নি। তবে ওই হুজুর বলে গেছে যে আমি বাড়িটা বন্ধ করে দিয়ে গেলাম, যদি এই বাড়িতে কেউ যদি মারা যায় সেই ক্ষেত্রে এই বাড়ি বন্ধ করাটা থাকবে না।
আচ্ছা,
এরপরে অবশ্য আমার যে মেজো চাচা, ওনার ওয়াইফ মারা যান অল্প বয়সে, খুব অল্প সময়ে, বাচ্চাদের 3টা মেয়ে রেখে গেছেন। তো এখন পর্যন্ত ওই বাড়িটা অলরেডি কনস্ট্রাকশন ফার্মকে দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে এখন ওটা বন্ধ করার কোনো উপায় নেই, হয়তো বা যখন ওনারা উঠবেন আবার বন্ধ করে উঠবেন।
তিনি বলছেন যে তিনি এবং রুহুল এছাড়াও লিটন তারা সবাই জানতে চেয়েছেন আরো একবার সেই অ্যাড্রেসটি। আমরা ফেসবুকের অ্যাড্রেসটি আপনাদেরকে আরো একবার দিয়ে দিচ্ছি, এবার প্লিজ মিস করবেন না। আমরা বলে দিচ্ছি যে কোথায় আপনারা সেই ভিডিওটি পেতে পারেন, সেটি হচ্ছে www.facebook.com/radiofurti, এখানে গেলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। আরো একবার বলে দিচ্ছি www.facebook.com/radiofurti। বিপাশা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার কাছে অনেক ঘটনা রয়েছে, তার মাঝে একটি হলো বলে তিনি ঘটনাটি কন্টিনিউ করার চেষ্টা করেছেন, কিন্তু SMS এ এই ঘটনা লিখে পাঠানো সম্ভব না, খুব অল্প পরিমাণ এসেছে সেই ঘটনাটি। সুতরাং আপনি যদি পুরো ঘটনা জানাতে চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমেল করে ঘটনাটি পাঠাতে পারেন। ঠিক একইভাবে রিপনকেও আমি বলবো সেই একই কথা, এবং তিনিও ঘটনাটি বলতে চেয়েছিলেন। বাবু ঢাকা ইউনিভার্সিটি থেকে, তিনি একজন ক্রাইম রিপোর্টার, তিনিও SMS এ একটা ঘটনা শুরু করেছেন। সবাইকে বলবো যে আপনারা প্লিজ নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদেরকে ইমেইল করুন, এবং আপনাদের ঘটনা ভালো হলে ডেফিনেটলি আমরা আপনাকে কল করব এবং স্টুডিওতে ডেকে নিয়ে আসবো, বা আপনাদের ঘটনা যদি পড়ে শোনাতে হয় তাহলে পড়ে শোনাবো, বা আপনি যদি অডিও ক্লিপ পাঠান তাহলে সেটা প্লে করব। আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। রুনা আমাদের মিরপুর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে গত ফ্রাইডে শো তিনি মিস করেছেন, তাই তিনি কিছু বুঝতে পারছেন না কি হয়েছিল একটু বলবে। আচ্ছা আমরা হঠাৎ করে গতদিনের শোটা ঠিক এখন যে সময়টা এই সময় বন্ধ হয়ে গিয়েছিল, এরপরে আর কন্টিনিউ করতে পারিনি আমরা, বাট আজকে এখনো পর্যন্ত সেই সময়টা আমরা পার করে ফেলেছি, অলরেডি জাস্ট পার করে ফেললাম এবং এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয়নি আর কি, আলহামদুলিল্লাহ। মাসুদ আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে আমি অনুরোধ করব আপনাদের অনুষ্ঠানটির নাম চেঞ্জ করুন, না হলে সমস্যা হবে বলে আমি মনে করি। তুলি আমাদের এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন তুলির সাথে আশা, দিশা, বিপাশা, তারা রাজশাহী থেকে এস এম এস করেছেন আমাদেরকে এবং তারা বিশাল ভয় পাচ্ছেন তাই লিখেছেন আর কি। আর আদিব আমাদের এস এম এস করেছেন এবং তিনি বাবুভাইয়ের সাথে একমত, তিনি নাকি ভিডিওর মধ্যে কিছু একটা খুঁজে পেয়েছেন, একটা মেয়ের হ্যাফ একটা ফেস সেটা তিনি বলছেন যেটা খুঁজে পেয়েছেন তিনি। রাজন আমাদেরকে শুক্রবার থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন তিনি তার ওয়াইফ রিপাকে নিয়ে একসাথে ভূত এফ এম শুনছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এস এম এস করেছেন আসিফ রাজশাহী থেকে, তৌহিদ চিটাগং থেকে, নিলয় চট্টগ্রাম থেকে, সাদা বাগেরহাট থেকে, সাগর সাভার থেকে, মিস্টার মল্লিক আমাদেরকে এস এম এস করেছেন এবং তিনি ঘটনাগুলো অনেক পছন্দ করছেন সেটা জানিয়েছেন। ফয়সাল আমাদের এস এম এস করেছেন, ফয়সাল মাহবুব ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স বিইউবিটি থেকে এস এম এস করেছেন আমাদেরকে। আমাদেরকে এস এম এস করেছেন রাব্বি নোয়াখালী থেকে, দোলন আমাদের এস এম এস করেছেন ধানমন্ডি থেকে, অহিন এস এম এস করেছেন, এস এম এস করেছেন রোজ রাজশাহী থেকে, আজমান এবং আরফান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ইকবাল নবাবপুর থেকে। এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে আনিকা, এস এম এস করেছেন প্লাবন সহ আরো অনেকে। আপনিও যদি আমাদের এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আবার নেক্সট একটা ঘটনায় যাব, সেই ঘটনাটি বাবু ভাইয়ের কাছে এবং যাওয়ার আগে আমরা একটা কথা বলতে চাই, যে কথাটা আমাদের আসলে এই আমরা গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত যে অবস্থার মধ্যে ছিলাম আসলে সেই প্রসঙ্গে যাওয়াই হয়নি। আমরা বাংলাদেশ টিমকে কংগ্রেচুলেট করতে চাই তাদের আজকে এই চমৎকার একটা বিজয়ের জন্য এবং আমরা আশা করছি যে এই বিজয় অব্যাহত থাকবে। বিজয়ের মাসের শুরুতেই একদম মানে শুরুর ঠিক আগের দিনটিতেই এরকম একটা বিজয় সত্যি আমাদেরকে মানে অনেক 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 ভালো লাগায় মানে আবৃত করেছে এবং আমরা আশা করছি যে এই বিজয়টা অব্যাহত থাকবে। টেস্টে খুব মানে ভালো খেলেও শেষ মুহূর্তে কেমন যেন ঠিক মানে কিছু কিছু কমতি ছিল, সেই কমতিগুলো একেবারেই ওয়ান ডেতে ছিল না, ঠিক এইভাবেই যেন বাংলাদেশ বারবার ফিরে আসে। আমরা যাচ্ছি বাবু ভাইয়ের কাছে, ছোট্ট একটা ঘটনা শুনবো এবং তারপরে আমরা চলে যাব একটা ছোট বিরতিতে। সো একটা ছোট ঘটনা শুনি আমরা।
এই কাহিনীটা হচ্ছে যথারীতি মোহাম্মদপুরের, মোহাম্মদপুরে হুমায়ুন রোডের বাবু রোডের পাশে। সো অ্যাজ আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের মোহাম্মদপুরে অনেক আপনার হন্টেড বাড়ি আছে আর কি। তো ওই বাড়িতে আমরা যখন স্কুলে পড়ি, ওই ওরা আমাদের ফ্রেন্ড ছিল, ক্লাসমেট, ওরা ওঠে ওখানে। তো ওঠার পরে ওই বাড়িতে ওরা যখন ফার্স্ট মানে ওঠার পর থেকেই বাসাটা মানে ছিল বেশ পুরানো, পাকিস্তান আমলে বানানো বাসার, মানে আপনি কেমন ভয় ভয় লাগতো এমনি বাসাটার মধ্যে, মানে মাঝখানে একটু খোলা জায়গা আছে, বাম পাশে হচ্ছে আপনার রেস্টরুম, রান্না করা আলাদা এই পাশে, মানে বেশ একটু মানে ছড়ানো বাসা আর কি, বেশ পুরানো। আচ্ছা, তো ওই বাসায় যেটা হতো, ওরা দেখতো যে প্রতিদিন ভোরবেলা কাক আসতো, মানে মানে ভোরটা মানে কি ঠিক মানে জাস্ট ভোর যেটা হয় সেটা না, আলো ফোটার পরে কিন্তু না,
আগে
আগে অন্ধকার থাকা অবস্থায় ওই যে আমাদের যে ফ্রেন্ড থাকতো ওর বাসার জানলার কাছে কাক এসে কা কা করতে থাকতো, মানে অনেক ডাকাডাকি করতো। তো ওর কাছে অন্ধকার অবস্থায় কাক ডাকাটা বেশ ভয়ঙ্কর শোনাতো।
আচ্ছা,
তো জানলা খুলে তাড়ানোর চেষ্টা করতেই করতো, সেটা একটা জিনিস। তারপর ওই বাসায় দুই তিনটা বিড়াল ছিল, এই বিড়ালগুলোর কোনো ট্রেস ছিল না, কোথেকে মানে বিড়াল যে আপনি রাখবেন বা কারো পালে বা ভবঘুরে বিড়াল আসে এখানে থাকে এরকম কিছু না, এর মধ্যে ছিল একটা কালো বিড়াল। এই কালো বিড়ালটা হচ্ছে কি, ও প্রায় দেখতো সেটা যে রেস্টরুমে যখন যেত রাতের বেলা উঠে, দেখতো ঠিক ওই বাথরুমের সামনে যে জায়গাটা প্যাসেজ ওখানে বসে আছে বিড়ালটা।
আচ্ছা,
বিড়ালটা বসে থাকতো এবং গড়গড় করে শব্দ করত, মানে ওটা সরতো না ওখান থেকে।
ওকে,
তো অনেক সময় এমন হয়েছে যে ওই বিড়ালটার ভয়ে সে আপনার ওই বাথরুমে যায়নি, আবার ফিরে আসছে। আর আরো কিছু জিনিস হতো বাসায় যে আপনার হঠাৎ মনে হতো যে ওই যে ডাইনিং স্পেসটা যেখানে ওখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে, শব্দ হচ্ছে এবং ওই যখন ওই বেরোতো গেটটা খুলে বেরোতো কাউকে দেখা যেত না।
আচ্ছা,
আর আমি একদিন পার্সোনালি ওর সাথে ওদের বাসায় ছিলাম। তা আমি যখন ছিলাম তা আমি যেটা মানে এক্সপিরিয়েন্স করছি ওদের কাছ থেকে তো এগুলো শোনা বিভিন্ন, যে ওরা এটা দেখছে, যেমন একবার রান্নাঘরের সামনে দেখছে একটা মহিলা দাঁড়ানো, মানে পেছন ফিরে দাঁড়ায় আছে রান্নাঘরের সামনে রাতেবেলা, এবং মানে খুবই হরিফিক দাঁড়ায় আছে ওরা, মানে যখন শব্দ করছে তখন ও মানে সরে না, তারপর যে যখন লাইটটা জ্বালাইছে দেখে নাই। তো আমি গেছিলাম যখন থাকতে, তো আমি মানে ওদের কাছে শুনে এমনি একটু ভয় ভয় লাগছিল, ছোট ছিলাম তখন। তো রাতের বেলা ঠিক যখন আপনার এই 11টা 12টা বাজতেছে, সব যখন নিঝুম হয়ে গেল, তখন বেশ একটা অন্ধকারটা মনে হয় আরো ঘনীভূত হয়ে যায় বাসাটার মধ্যে, মানে অন্ধকারটা ঠিক অন্ধকার না, এবং মনে হচ্ছে যে কি জানি একটা হাঁটা চলা করতেছে, আমার নিজের কাছে ফিলিংসটা রাখছে।
আচ্ছা,
হ্যাঁ, তো এরকম জিনিস। তো যেটা নাকি ওর আব্বু দেখছিল সবচেয়ে, ওর আব্বুর অভ্যাস ছিল রাতের বেলা খাওয়ার পরে সিগারেট খেত বারান্দায় দিয়ে।
আচ্ছা,
তো উনি একদিন এরকম বের হয়ে সিগারেট খেতে যাবে, তো দেখতেছে রেলিং এর উপরে একটা মেয়ে বসা, আঙ্কেল খুব মানে একটু সাহসী টাইপের লোক, আর উনি এগুলো মানে পাত্তা দেন, উনি একটু ধাক্কা খেয়েছে ফার্স্টে, যে হোয়াট ইজ দিস, কে এটা, মানে এরকম বসে আছে, এরকম তাকায় আছে, তো উনি কে বলে শব্দ করছে। তো কে বলে যখন শব্দ করছে উনি ডাকার পরে, উনি আবার যখন তাকাইছে দেখে কেউ নাই ওখানে,
ওকে,
রেলিং এর মানে ওই রেলিং এর মধ্যে মানুষ নেই। তো পরবর্তীতে উনি হেঁটে সামনে গেছে, ওই রেলিং এর সামনে গেছে, তো রেলিং এর সামনে যাওয়ার পর উনি যেটা দেখলো যে ওই ঠিক ওই রেলিং এর ওই পাশে গাছ ছিল একটা, ওই গাছের নিচে একটা কুকুর তাকায় আছে ওনার দিকে এবং গড় গড় করে শব্দ করতেছে, মানে ঘড় 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 করে শব্দ করতেছে। তো এটা দেখে উনি খুব ভয় পেয়েছে। ইভেনচুয়ালি ওই বাসায় ওরা যখন এরকম থাকাই শুরু করলো, এবং ওতে থাকতেই হতো বাসাটা, তো ওই হুজুর নিয়ে আসে ওরা, যে বাসায় বিভিন্ন রকমের ধরনের জিনিস দেখি আমরা শুনি, তো হুজুর এসে বলে যে বাসাটা বন্ধ করে দেন, কারণ এই জায়গাটা এমন একটা জায়গায় পড়ছে, এটা অনেক পুরানো বাড়ি এবং এখানে অনেক কিছু মানে ওলট পালট জিনিস হচ্ছে, মানুষকে মারছে যুদ্ধের সময় এরকম। তো হুজুর এসে বাসাটাকে বন্ধ করে দেয়।
আচ্ছা,
তো বন্ধ করে দেওয়ার পর থেকে অ্যাবনর্মাল ব্যাপারগুলো মানে কম ই হতো, তারপরে ওরা প্রায় শব্দ পেত, যেমন বাসার পাশ এই সাইডে খোলা ছিল, তো তো হঠাৎ হঠাৎ মনে হতো খুব জোরে কিছু একটা পাস করে গেছে বাসার পাশে জানলার পাশে, এবং জানলার পর্দাগুলো আপনার সাথে সাথে প্রচন্ড দমকা হওয়ার মতন উড়ে যেত, বাইরে কিন্তু কোনো হাওয়া টাইপের কিছুই নেই, এরকম একটা ফিলিংস হতো।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব একটু পরেই, তার কিছু SMS পড়বো এবং তার মাঝখানে আমরা জানিয়ে দেবো যে তার পরপর একটা অডিও ক্লিপ থাকবে আপনাদের জন্য। সো আমরা কিছু SMS পড়ি। নীল আমাদেরকে SMS করেছেন বেলি রোড থেকে, একা ভূত FM শুনছেন তিনি। বিথি আমাদের বাড্ডা থেকে SMS করেছেন, তিনিও একা ভূত FM শুনছেন। রাকিব ময়মনসিং থেকে SMS করেছেন এবং তারা নয়জন মিলে ভূত FM শুনছেন। হাফিজ গাজীপুর থেকে SMS করেছেন, তারা ফোর্থ ফ্লোরের আচ্ছা ভূতকে তারা হচ্ছে মাসুমের ম্যারেজ, আচ্ছা মাসুমের ম্যারেজ শিরোমণিতে দাওয়াত দেওয়ার কথার প্রস্তাব দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন কিনা মাসুম জানেন। এটা প্লাবন আমাদের SMS করেছেন, SMS করেছেন সৌরভ এবং শুভ, আমাদের SMS করেছেন শিহাব, SMS করেছেন আমাদের কবির জামালপুর থেকে, এছাড়াও রনি আমাদের SMS করেছেন টঙ্গী থেকে, সিমরন আমাদের SMS করেছেন মিরপুর থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন সুমন, SMS করেছেন সঞ্জয় চাকমা রাঙামাটি থেকে, এছাড়াও রনি আমাদের SMS করেছেন, SMS করেছেন শেখ ফরিদ, SMS করেছেন নিশাদ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি SMS করেছেন টাইটানিক রুবেল সিলেট থেকে, তারা দুইজন দুই ভাই, তারা লাইট অফ করে ভূত FM শুনছেন। সোহেল গাইবান্ধা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে বাইরে একটি গাছের নিচে পুকুর পাড়ে একা একা দাঁড়িয়ে ভূত FM শুনছেন, খুব ভয় লাগছে। আপনি যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাচ্ছি আমরা একটা ছোট্ট বিরতিতে এবং তারপর পরে থাকবে আপনাদের জন্য একটা অডিও ক্লিপ। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Hello, রাসেল ভাই, আমি ঘটনা শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি শাহেদ, বাই প্রফেশন একজন অডিটর। আমি সাইফুল শামসুল আলম এন্ড কম চার্টার্ড অ্যাকাউন্টেন্টসে আছি। ঘটনাটা ঘটেছে আমার ফ্রেন্ড প্লাস কলিগ ইশতিয়াকের সাথে। তো আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে এবং ইশতিয়াকের বাসা হচ্ছে রামপুরের বনশ্রীতে। তো আমাদের যখন অডিটের খুব প্রেশার থাকে তখন দেখা যায় যে আমরা গ্রুপ ওয়াইজ কাজ করি। তো মাঝে মধ্যে আমি খুব বেশি প্রেশার হলে আমি ওর বাসায় চলে যাই, দুজন একসাথে কাজ করি, পরের দিন রিপোর্ট সাবমিট করি, এভাবে আমাদের রিপোর্ট যায়। তো যেদিন ঘটনার তারিখটা বলি, ঘটনাটা ঘটছে এই তো নভেম্বর মাসের 19 তারিখ সোমবার। তো আমরা ওই দিন আমরা অফিস থেকে সরাসরি ওর বাসায় চলে যাই। তো ওর বাসার একটু বর্ণনা দিই, ওর বাসাটা বনশ্রীর এমন একটা জায়গায় যার আশেপাশে কোনো আশে মানে খুব কাছাকাছির মধ্যে কোনো বিল্ডিং নাই, দূরে দূরে ওর বাসা থেকে। তো ওর বাসা ও থাকে হচ্ছে চারতলায় ওদের বাসাটা, এবং ওরা ওই বাসায় 2 বছর হয়েছে উঠেছে আর কি। তো ওদের ওই দিন ওদের ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে এবং নিচের ফ্ল্যাটে কেউ ছিল না, টোটালি তালা বন্ধ ছিল। এবং ওদের সামনে যে রাস্তা আছে রাস্তার মধ্যে সোডিয়াম লাইট গুলা ফিউজ ছিল। তো আমরা ওই দিন রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলি। ও এটা বলে রাখা ভালো যে ওদের বাসায় শুধুমাত্র ও, ওর বাবা এবং মা, এই তিনজন মানুষের আর কেউ থাকেন না। তো ওই দিন আমরা 10টার মধ্যে খাবার, রাতের খাবার শেষ করে ফেললাম। শেষ করে আমরা আমাদের কাজ করতে বসলাম। তো আমরা আবার যখন কাজ করি তখন আমাদের মোবাইল গুলো সবগুলো সুইচ অফ করে নিই, আমাদের মোবাইল গুলো সুইচ অফ করে আমরা কাজ করতেছিলাম। তো তখন কাজ করতে করতে বা তখন প্রায় 12:30 বেজে গেল, 12:30 বাজে তখন শুনলাম রান্না করে যখন কেউ ভাত বেড়ে দেয় বা ওই জাতীয় কিছু করে, ওইখানে চামচ এবং প্লেটের যে একটা শব্দ হয় ওই রকম শব্দ হচ্ছে। আমি ভাবলাম কি ব্যাপার এত রাতে টিকে আবার রান্না করে। আমি ওকে বললাম যে স্ট্যাক এক কাজ কর আর কি, মানে আমাদের জন্য কিছু রান্ধতেছে, যা তুই দেখ গিয়ে কিছু রান্নার নিয়ে আয়, ক্ষুদা লাগছে খাবো। ও আমার কাছ থেকে উঠে রান্না করে গেল, গিয়ে রীতিমতো দৌড়ে আবার আমার কাছে চলে আসো। কিন্তু আর দেখলাম যে ওর চোখে মুখে একটা ভয়ের ছাপ, কিসে কিসে রান্না করে তো বাতি বন্ধ, কেউ নাই, বোম মতো ঘুমাচ্ছে। আমি বললাম বলিস কি, চল তো। গেলাম, গিয়ে দেখলাম যে আসলেই তাই। তো প্রথম ধাক্কাটা আমরা এখানেই খেলাম যে একই শব্দ দুইজন শুনলাম, দুইজন তো আর ভুল শুনতে পারে না, তাহলে এই শব্দটা কোথা থেকে আসলো? উপরেও উপরের ফাটি কেউ নাই, নিচের ফাটি কেউ নাই, তো হতে পারে না। তখন মনকে সান্ত্বনা দিলাম যে এটা হতেই পারে। এবং ওই সময়টাতে যখন এই শব্দটা হচ্ছিল তখন ওদের বিল্ডিং এর নিচে কয়েকটা কুকুর খুব বিশেষভাবে কাঁদতেছিল, আসলে শুনে ভয় লাগার মতো। কুকুরের কান্না এমনিতেই ভয় লাগে, তাও এত রাতে এরকম একটা ঘটনা হওয়ার সাথে সাথে এরকম কান্না তো খারাপই লাগলো, অড লাগলো আমাদের কাছে ব্যাপারটা। যে আমরা এটাকে পাত্তা না দিয়ে আমরা আমাদের আবার কাজ শুরু করলাম। তো বলে রাখা ভালো যে ইশতিয়াকের একটা স্বভাব হলো, ও সবসময় কম্পিউটারের স্পিকার অন করে রাখে, ম্যাক্সিমাম প্রতিদিনই রাতে গিয়ে ও গান শুনে, গান শুনে পিসিটা সাইলেন্ট মোডে থাকে এবং স্পিকারটা অন থাকে। তো রাসেল ভাই, এর সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি কখনো দেখে থাকেন যে কম্পিউটারের যে সাউন্ড বক্সটা আছে, সাউন্ড বক্সের উপরে অথবা কাছাকাছি যদি কোনো মোবাইল থাকে এবং মোবাইলে যদি ওই সময় কল আসে অথবা কল ব্যাক করেন, ওই সময়টাতে দেখবেন একটা শব্দ হয়, ফ্রিকোয়েন্সি আপ ডাউন করে একটা শব্দ হয়, শব্দটা এরকম ক্লিক 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 এরকম একটা শব্দ হয়। তো ওই শব্দটা যারা যাদের স্পিকার অন থাকে ওই শব্দটা সবসময় শোনা যায়। তো আমরা যেহেতু কাজ করতে বসে আমাদের মোবাইল গুলো সুইচ অফ ছিল, কাজে ওইটা আসার কোনো প্রশ্নই ছিল না। তো আমরা কাজ করতে করতে যখন রাত 2:30 বেজে গেল, আমরা শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম যে না আজকে ঘুমো, ঘুমিয়ে পড়ি। তো ওদের ওদের সেটের রুমে 2টা বেড ছিল, সিঙ্গেল বেড, একটাতে আমি শুলাম আর একটাতে ও শুলো। শুয়ে আমরা যেহেতু ক্লান্ত ছিলাম কিছুক্ষণের মধ্যেই ঘুম চলে আসলো। তো ঘুমিয়ে গেলাম, আমি ঘুমে গেলাম। তো রাসেল ভাই, রাত তখন মনে হয় 3টা বাজে, আমার আমার ঘুম ভেঙে গেল এক বিকট একটা শব্দে। আমি কখনো ভাবতেও পারি নাই যে এত গভীর রাতে ঘুম থেকে উঠে এরকম একটা ভয়ানক জিনিস আমি নিজের চোখে দেখব। দেখি ইশতিয়াকের বিছানাটা মানে ভয়ানক ভাবে কাঁপতেছে। আমি ভাবলাম কি করবো, ভূমিকম্প হচ্ছে নাকি। পরে দেখলাম যে না, আমার বিছানা ঠিকই আছে, বিছানার উপরে আমার টেবিলের উপর পানির গ্লাস ছিল, পানির গ্লাসে পানিটা একটু নড়তেছে না, ও লাফাচ্ছে। লাফানোটা অনেকটা এরকম, আমাদের সাধারণত বিছানার নিচে তোষক থাকে, তোষকের নিচে জাজিম থাকে, জাজিমের নিচে হচ্ছে খাটের ছাউনি থাকে। তো আপনাকে যদি খাটের ছাউনির নিচ থেকে কেউ জোরে 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 ধাক্কা দেয় তাহলে আপনার ছাউনি সহ তোষক জাজিং সহ উপরে ইশতিয়াক সহ আমার চোখের সামনে প্রত্যেকটা ধাক্কায় এক থেকে দেড় হাত উপরে উঠে যাচ্ছে। তো এই ঘটনাটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, প্রত্যেকটা ধাক্কায় সে এক থেকে দেড় হাত উপরে উঠে যাচ্ছে। তো আমি যার চোখের সামনে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম এগুলো কি হচ্ছে। আমি ভাবলাম নিচে কি কেউ ঢুকলো নাকি খাটের নিচে, আমি তাড়াতাড়ি খাটের যে চাদর ছিল বিছানার চাদর উঠে দেখলাম যে না খাটের নিচে ফাঁকা। এবং ঠিক ওই মুহূর্তে আপনার এই সাউন্ড বক্সে ঠিক ওই যে কল আসলে যেরকম একটা শব্দ ওই রকম তার চেয়ে ডিপলি ঝিরঝির করে একটা শব্দ ছিল সাউন্ড বক্সে। এবং আগে আমরা বলেছি যে আমাদের মোবাইল গুলো বন্ধ ছিল, তো আমার চোখের সামনে ও প্রত্যেকটা ধাক্কায় এক থেকে দেখা তুলে যাচ্ছে এবং খাটের নিচে কিছুই নাই। এই ঘটনাটা দেখার পরে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আমি কি করব কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। তো আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাস্ট থ হয়ে গেলাম যে কি হচ্ছে। তো তখন দেখি যে ইশতিয়াক প্রচন্ড ঘামতেছে এবং মানুষকে বোবায় ধরলে ঠিক যেমন হয় নড়াচড়ার শক্তি কথা বলার শক্তি সব হারিয়ে ফেলে, ওর ক্ষেত্রে দেখলাম ঠিক তাই হলো। আমাকে ডাক দিতে পারতেছে না, ওর মা বাবাকে ডাক দিতে পারতেছে না, জাস্ট ওই অবস্থায় সেভাবে 20-25টা ধাক্কা খেল। তো এই ধাক্কাগুলো যখন খাচ্ছে তখন পাশাপাশি সাউন্ড বক্সে ওই ঝিরঝির শব্দটা হচ্ছে এবং ওই যে রাস্তার পাশে যে কুকুরগুলা ওই কুকুরগুলা খুব মর্মান্তিকভাবে কাঁদতেছিল ওই মুহূর্তে। তিনটা জিনিস একসাথে আমি শুনতেছিলাম এবং দেখতেছিলাম। তো এই তিনটা জিনিসে মানে আমি তখন কি করব ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না। যে পরে ইশতিয়াক পরে আমি দেখে যা বুঝতে পারলাম ও আয়তুল কুরসি পড়তেছিল এবং সুরা যা জানে সবগুলো পড়তেছিল। আয়তুল কুরসিটা পড়ার সময় যখন শেষ করলো তখন দেখা যায় যে আস্তে আস্তে ধাক্কা বন্ধ হয়ে গেল, ওই সাউন্ড বক্সের ওই ঝিরঝিরও বন্ধ হয়ে গেল আর ওই যে কুকুরগুলো কাঁদতেছিল ওইগুলো বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে ও দেখলাম গেমে চোখ আবার বন্ধ করে ফেললো। তো আমি জাস্ট ওর পাশে দাঁড়িয়ে ভয় কাঁপতেছিলাম, সাথে সাথে ওর বাবা মাকে ডাক দিলাম, ওনারা আসলো, এসে ওকে মাথায় পানি টানি ঢাললো। ঢালার পরে ও আস্তে আস্তে একটু সুস্থ হলো, তখন বাজে রাত 4টার মতো। তো ওই দিন আর ওই রাতে আমরা আর ঘুমাতে পারলাম না, আমরা সবাই জেগে রইলাম। তো পরের দিন সকালবেলা আমি আন্টির মুখ থেকে শুনলাম যে উনি বলতেছেন যে আমি তো রাত্রে ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করি নাই তোমরা ভয় পাওয়া দেখে। তো বললাম যে আন্টি কি হয়েছে, ওরা বললো যে ওনারা যখন ঘুমিয়েছিলেন একই রাতে আন্টির গলার মধ্যে কে নাকি জোরে চিপ মানে টিপের গলা টিপে ধরল, ঠিক যেরকম অবস্থা হয় ঠিক ওরকম ভাবে কেউ যেন না গলা টিপে ধরছিল। পরে আঙ্কেল যখন আন্টিও এরকম কথা বলতে পারতেছিল না এবং ওই সময় যখন আঙ্কেল ওনাকে ধাক্কা দিল তখন আস্তে আস্তে ওনার সেন্স ফিরে আসলো এবং সবকিছু ঠিক হয়ে গেল। তো একই দিনে রাসেল ভাই মা এবং ছেলে দুইজনের একই অবস্থা এবং ওই ঘটনাটা ঘটার সময় আপনার সাউন্ড বক্সের ওইরকম অস্বাভাবিক শব্দ, তারপরে আপনার কুকুরের কান্না এবং এইভাবে ওকে চোখের সামনে লাফায় উঠতে দেখা রাসেল ভাই, এই ঘটনাটা মানে এখন পর্যন্ত আমি কোন হিসাব মেলাতে পারতেছি না। তো আমি আপনাদের প্রথমে শুনেছিলাম এবং গোস্ট হান্টারের মধ্যে মাঝে মধ্যে দেখি যে যখন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর উপস্থিতি থাকে তখন যে EMF রিডার নামে যে মেশিনটি আছে ওই মেশিনের মধ্যে অ্যাবনর্মালি ওইটার ডায়ালটা নড়তে থাকে, দ্যাট মিন্স ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যখন কোন অ্যাবনর্মাল প্যারানর্মাল প্রেজেন্স ওখানে থাকে। তো এটাই বুঝতে পারলাম পরে যে আমাদের সাথে যা হয়েছিল নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা বেঁচে গেছি এবং খুব খারাপ কিছু একটাই ছিল আমরা যত ধারণা করতে পারতেছি, যার কারণে কুকুরগুলো কাঁদতেছিল চোখের সামনে ওকে খাটের তোষক সহ আমি দেখলাম তা এবং তার পাশাপাশি সাউন্ড বক্সের ওই শব্দটা। তো ওই তিনটা মিলিয়ে ঘটনাটা আমার কাছে আজও মনে হলো ভয় লাগে। তো রাসেল ভাই এই হচ্ছে আমার ঘটনা।
FM Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুটতে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম। এবং আজকে এই শীতের রাতে আশা করছি ভূত এফএম জমে উঠেছে এবং আপনারা যে যেখান থেকে শুনছেন ভূত এফএম আশা করছি যে অনেক বেশি এনজয় করছেন। আমি জানিয়ে দিচ্ছি যে এয়ারটেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল এই এপিসোডটি যদি আপনারা কেউ মিস করে থাকেন আজকের এপিসোডটি, তাহলে আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন এবং পুনরায় এপিসোডটি শুনতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে ঘটনাটি আপনি মিস করেছেন সেই ঘটনাটি আপনি আবারও শুনতে পারেন, বা যে ঘটনাটি আপনি দ্বিতীয়বার শুনতে চান বা তৃতীয়বার শুনতে চান সেই ঘটনাটি আপনি আরও একবার শুনে ফেলতে পারেন। এবং আপনি চাইলে ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে, কোড নাম্বারটা মনে রাখতে হবে, অ্যান্ড ভূত এফএম টিউন কোড ইজ 92125। এটা যেটা প্লে করছে মাসুম এখন, এটা আপনি রিংটোন মানে কলার টিউন বা মাই টিউন হিসেবে কিন্তু সেট করে ফেলতে পারেন। এবং আপনাকে এই জন্য যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে কোড নাম্বারটি লিখতে হবে, আর কোড নাম্বারটি হচ্ছে 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে এই টিউনটি আপনার হয়ে গেছে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এসএমএস করেছেন। মিল্টন নরসিংদী থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন টাইটানিক রুবেল সিলেট থেকে, নাহিদ নিশাত মিম আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন, এছাড়াও শুভ ডেলপাড়া থেকে এসএমএস করেছেন, পাপড়ি আমাদের এসএমএস করেছেন ভূতের গলি থেকে, এবং আমাদেরকে এসএমএস করছেন রিজভি খিলগাঁও থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শরীফ ময়মনসিং থেকে, কিশোর ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, দীপ্ত চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, মাসুদ 007 ওয়ারি থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে মামুন, এসএমএস করেছেন আমাদেরকে সাইদুর রহমান, এছাড়াও আমাদেরকে সাবিত বরিশাল থেকে এসএমএস করেছেন, শানু সিলেট থেকে এসএমএস করেছেন, রোকন আমাদেরকে এসএমএস করেছেন কাউসার, এছাড়াও আমাদেরকে সবুজ এসএমএস করেছেন, সোহাগ এসএমএস করেছেন ডিনা খুলনা থেকে, লোকমান হোসেন চাঁদপুর থেকে আমাদের এসএমএস করেছেন। আপনি যদি আমাদের এসএমএস পাঠাতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের মধ্যে থেকে আমি চলে যাব প্রথম অতিথির কাছে, এবং প্রথম অতিথির কাছে জানতে চাইবো যে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন আপনি।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমার নাম স্বাগত হোসেন রাসেল, আমি এসেছি কাজীবাড়া থেকে মিরপুর।
ওকে,
তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া, এবং বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু সেটার সাথে আমিও জড়িত। সেটার সময়টা আপনার 1998 দিকে। তো আমার বাবা বেশিরভাগ সময় সাইকেলে চলাচল করতেন। তো আমাদের গ্রাম থেকে প্রায় পূর্ব দিকে 2 কিলোমিটার পূর্ব দিকে সেখানে আমার বাবার এক বন্ধু থাকতেন, এখনো আছে উনি। তো দেখা গেছে যে বেশিরভাগ সময়ই সন্ধ্যার পর বাবা চলে যায় ওনার বন্ধুর কাছে, এবং ওইখানে গিয়ে বন্ধুর সাথে আড্ডা মেরে রাত 10টা বা 11টার দিকে চলে আসে। তো প্রতিদিনকার মতো মানে যেদিন ঘটনাটা ঘটে সেদিন দুপুরবেলা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানে আমার বাবার বন্ধুকেও ইনভাইট করা ছিল, কিন্তু সে দুপুরবেলা আসতে পারে নাই।
আচ্ছা,
তো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে তো আমার আম্মা মনে করলো যে ঠিক আছে, উনি যেহেতু আসে নাই ওনার জন্য কিছু খাবার আমরা টিফিন কেড়ে করে পাঠিয়ে দিই সন্ধ্যার পর। তো সেভাবে আম্মা টিফিন কেড়ে পরে খাবার রাখলো। তো রাখার পরে মাগরিবের নামাজ পরে আব্বা রওনা দিল সাইকেল করে ওই বাড়িতে। তো ওই বাড়িতে যাওয়ার আগে যে দূরত্বটা থাকে ওর মাঝামাঝি যে জায়গাটা, ওইখানে একটা পুকুর আছে এবং বিশাল একটা বটগাছ। তো ওই বটগাছটা হলো পুকুরের পশ্চিম পাড়ে, আর পূর্ব পাড়ে হলো আপনার একটা মাজার আছে। আজও কেউ জানে না ওইটা কিভাবে মাজারটা উঠে আসছে, একটু নিরিবিলি জায়গা। আর ওই 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 পুকুরের পাশ দিয়ে মেইন রোড, তখন কাঁচা রাস্তা ছিল, এখন মোটা পাকা হয়ে গেছে। তো বাজার থেকে যখন মানুষ ওই দিকে যাতায়াত করত দুপুর আপনার 11:45 বা 12:30 একটা, এর এই সময়টাতে কেউ ওই দিকটায় যাতায়াত করতো না, দুপুর বেলায়। তো সেদিন বাবা ওই টিফিন গিরিটা নিয়ে চলে গেলেন ওনার বন্দর বাড়িতে। যাওয়ার পরে তো রাত্র আপনার প্রায় 11:30 উনি সাইকেল করে ওই বাড়ি থেকে রওনা দিয়েছেন। দেওয়ার পরে যখনই উনি ওই রাস্তাটা ওই ওই রাস্তার পাশ দিয়ে পুকুরটা পার হবেন, তো পুকুরের পশ্চিম পাড়ের কাছাকাছি আসার পর থেকেই উনি দূর থেকে দেখতে পেলেন যে সাদা পাঞ্জাবি পরা একজন বয়স্ক লোক, মানে বুঝতে পারতেছে যে একজন সাদা পাঞ্জাবি পরা একজন মুরব্বী টাইপের লোক রাস্তা জমির আইল ধরে সে মেন রাস্তা দিয়ে উঠতেছে। তো উনি হয়তো উনি চিন্তা করছে তখন যে হয়তোবা গ্রামের কোনো পরিচিত লোক হবে বা কোনো কাজে হয়তো সে কোথাও গেছিল ওইদিকে আসতেছে, সে তখন ওই জিনিসটা ওইভাবে চিন্তা করে নেই। তো উনি 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 ওই ওই যে লোকটা রাস্তা দিয়ে আসতেছে সে মেন রোডে ওঠার সময় তার কিছুক্ষণ আগে আব্বা ওইখানে পৌঁছানোর আগে মেন রোডে ওই লোকটা উঠে গেছে। তো সাইকেলটা উনি ওই পাঞ্জাবি পরা লোকটা আব্বাকে হাত বাড়িয়ে সাইকেলটা দাঁড় করাইছে। তো উনি সালাম দিল, সালাম দিয়ে নামলো। নামার পরে উনি চিন্তা করলো যে হয়তো পরিচিত লোক দাঁড় করাইছে, দেখি কে। কিন্তু দেখলো যে না, অপরিচিত একজন, এবং আব্বা তাকে চিনে না। তো ওই লোকটা আব্বাকে জিজ্ঞেস করলো যে তুই আমাকে তোর বাড়িতে নিয়ে যা। তো আব্বা বলল যে আমি তো আপনাকে চিনি না, আমি কিভাবে আপনাকে বাড়িতে নিয়ে যাই, আর আমার বাড়িতে আপনাকে নিয়ে মানে আপনাকে থাকতে দেওয়ার মতো পরিবেশ এখন নাই আমার সাথে বা আমার বাড়িতে। বলার পরে কারণ উনি তখনও তার ওনার মাথায় আসে নাই যে একটা অপরিচিত লোক সে কি বা ওই টাইমটাও সে দেখেনি। আর ওই কথা বলার পরে ওই লোকটা কিছু বলেনি, না বলার পরে আব্বা সাইকেলে করে রওনা দিয়েছে। তো ওই পুকুরটার ওই লোকটার থেকে যখন একটু কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে তিনি অনুভব করলেন যে পিছনে যে ক্যারিয়ারটা থাকে সাইকেলের ওইটা অনেকটা ভারী হয়ে গেছে।
আচ্ছা,
অনেকটা ভারী হয়ে গেছে। কিন্তু তিনি তখন থেকে অনুভব করতেছে যে কিছু একটা ওনার পিছনে আছে। সেটা চিন্তা করে তার ভিতরে মানে ভয় চলে আসছে, কিন্তু তারপরেও সে পিছনে থাকাচ্ছে না, পিছনে থাকাচ্ছে না। এইভাবেই সে সাইকেল চালিয়ে চলে আসলো বাড়িতে। বাড়িতে আসার পরে অন্যান্য দিন প্রতিদিনই মোটামুটি উনি ওনার বন্ধু বাড়িতে যায়, কিন্তু ওই দিন বাড়িতে এসেই উনি আম্মাকে যেভাবে ডাকে সেভাবে ডাকে নাই, আর একটু অন্যরকম ভাবে আম্মাকে ডাকলো। ডাকার পরে আম্মাও বুঝতে পারছে যে কিছু একটা সম্ভবত হয়েছে। আচ্ছা ঠিক আছে, দরজা খুলে দিয়ে দরজা খোলার দেওয়ার পর পরে উনি ভিতরে ঢুকে খাটে শুয়ে পড়ে। শোয়ার পরে তখন থেকেই ওনার জ্বর চলে আসে। তো এইভাবে দুই দিন ওনার উনি জ্বরে ভুগে ভোগার পরে উনি জ্বরে থেকেই স্বপ্নে ওনাকে একজন বলতেছে যে তোকে তো আমি ধরেছি, তোর ছেলে তো একটা ডাকায় থাকে, ওকে ধরেছি। তো আব্বা তখন চিন্তা করলো যে তাই তো, আমার তো তখন কিন্তু আব্বার কিন্তু মানে অসুস্থ মানে জ্বরে ভুগতেছেন তখন। তো ওই দিনই হলো কি, আমার এক চাহাতো ভাই আছে জাহেদ আলী নামে, তাকে পাঠিয়ে দিল ঢাকাতে। ঢাকায় এসে সে দেখলো কি আমার গায়ে চিকেন পক্স, আমার পোড়া গা একদম, এমন কোথাও কোনো গ্যাপ ছিল না, এমন অবস্থা ছিল। তো এটা দেখে আমার চাচাতো ভাই আমাকে দেখে সে চলে যায়। চলে যাওয়ার পরে বাড়িতে যায়, যাওয়ার পরে ঠিক সেম অবস্থায় আমার বাবারও, তার গায়ে একে আমার যা চিকেন পক্স তারও তাই। তো দেখার পরে মানে এমনও এক অবস্থা হয়ে গেছে যে ডাক্তারের যে ওষুধ দিচ্ছে বা গ্রামের অন্যান্য মানুষ যে যা বলতেছে সেভাবে চিকিৎসা করতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এক পর্যায়ে আমার এক দোলাভাই আছে, সে আবার এক মসজিদের ইমাম, তাকে ডাকা হলো। সে বাবার অবস্থা দেখি জিজ্ঞেস করলো যে আপনি আমাকে সত্যি করে বলেন আপনি কোথাও ভয় টয় পাইছেন কিনা। তো বলল যে হ্যাঁ আমি ভয় পেয়েছি, সব ডিটেলস সে সব ঘটনা খুলে বলল। বলার পরে দুলাভাই করলো কি, পানি পড়া দিল, পানি পড়া দিয়ে ওই পানিটা অন্য পানির সাথে মিক্স করে বাবাকে গোসল করাই দিল।
আচ্ছা,
তো গোসল করাই দেওয়ার পরে তিন দিনের মধ্যে উনি সুস্থ হয়ে যান। আর ওই পানি পড়ার কিছুটা আবার আমার জন্য ওই চাহদুবাই যে আমার আমাকে দেখতে আসছিল তাকেও দেয়, সে আমার জন্য নিয়ে আসে, আমিও সেম ওইভাবে গোসল করে নিই এবং আমারও তিন দিনের মধ্যে আমিও সুস্থ হয়ে যাই।
ওকে,
এই ছিল রাসেল ভাই আমার কথা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী আমাদের গেস্টের কাছে। তার আগে কিছু এসএমএস পড়ে ফেলি। আমাদের সিয়াম নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, মিজান ফার্মগেট থেকে, এছাড়াও এসএমএস করেছেন শরীফ, আমাদেরকে আসিফ জামান আমাদের এসএমএস করেছেন, মাসুদ এবং মুনিয়া আমাদের এসএমএস করেছেন, ওয়াসি এসএমএস করেছেন মুস্তফা টাঙ্গাইল থেকে, ফাহাদ আমাদের মিরপুর দুই থেকে এসএমএস করেছেন, আলমগীর আমাদের এসএমএস করেছেন, মোহাম্মদ শান্ত, এছাড়াও নাজমুল এসএমএস করেছেন, তহিদুজ্জামান এসএমএস করেছেন সুমন মোহাম্মদপুর থেকে, নাসির মুন্সী আমাদের এসএমএস করেছেন, সাকিব আমাদের এসএমএস করেছেন তানভীর আজিমপুর থেকে, এছাড়াও সিলেট গোবিন্দগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছেন, কেউ একজন নামটি পরে লিখেছেন সুতরাং পড়তে পারলাম না, নোবেল আমাদের এসএমএস করেছেন, সঞ্জিত এসএমএস করেছেন, শরীফ এসএমএস করেছেন, এলসি মিঠুন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
হাই লিসনার, হাই, ভালো আছেন? ভালো আছেন। তো আমি আমার ঘটনাতে যাই। আমি ছোটকাল থেকে যশোরে থাকি। তো যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমি ঢাকাতে আসি আমার বাবা পোস্টিং এর কারণে। দেন আমি ধানমন্ডিতে একটা বাসায় আমাদের ফ্লাইট নেওয়া হয়। ওটা একটা হিন্দু বাসা ছিল, অনেক পুরাতন বাসা। আমি যেদিন ফার্স্ট ওই বাসাতে শিফট করি সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি, ভয়ানক একটা স্বপ্ন দেখি। তো আম্মুকে বলি যে আম্মু এই হয়েছে, একটা স্বপ্ন দেখছি আমি। আম্মু বলে যে এই ধরনের যদি কিছু দেখিস তাহলে দোয়া দূর পড়বি। আমার ঠিক আছে। তো সপ্তাহখানেক গেল, যাওয়ার পরে আমি অনেক রাত পর্যন্ত পড়ি। তো যখন পড়তেছি তখন রাত 12:30 বাজে। পড়তে পড়তে হঠাৎ আমার ফ্রেন্ড ফোন দিছে, আমি ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম ফোনে, তখন 1:30 বাজে। হঠাৎ করে আমি ব্যালকনির দিকে চোখ দিয়ে দেখি যে ওইখানে কেউ একজন দাঁড়ায় আছে। আমি ভাবলাম যে ল্যাম্প পোস্টের আলো, হয়তো বা আলো ছাড়া খেলা কোনো একটা প্রবলেম ছিল। তো আমি যে দেখি যে না, ওখানে কোনো প্রবলেম নেই, হয়তো বা আলো ছিল ল্যাম্প পোস্টে। আমি আবার আসি, আসার পরে কথা বলা শুরু করি। আবার দেখি যে এরকম মানে কিছু একটা ওখানে দাঁড়ায় আছে, হয়তো বা আমার দিকে তাকায় আছে। আমি শুয়ে পড়ি, শুয়ে কথা বলতেছি। আমি আমার দেয়ালের দিকে মানে ডান পাশে যে দেয়ালটা ওইদিকে তাকায় দেখি যে ওই সেই ছায়াটা, যে ছায়াটা আমার দিকে তাকায় ছিল, ওইটা দেয়ালে এসে মনে হচ্ছে দৌড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে বাইরে কেউ দৌড়াচ্ছে, সেই ছায়াটা আমার ইসে লাগতেছে। আমি নিচে তাকায় দেখি, ব্যালকনিতে নিচে তাকায় দেখি, দেখি যে কেউ নেই। দেন আমি আবার শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে কোনো একটা মানে সেদিন ছিল শীতের রাত, তো হঠাৎ করে আমার গরম লাগা শুরু করে। আমি অনেক চাদর টাদর নিয়ে তারপরে শুই। হঠাৎ করে আমার দরজার সামনে থেকে কিছু একটা শব্দ হয়। তো আমি শব্দ দরজাটা খুলে দেখি কিছুই নেই। আবার আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে তো রাজা ভাই, আমি আবার ব্যালকনির দিকে তাকায় দেখি যে ওইখানে আবার সেই ছায়াটা। এখন ছায়ার মানে ছায়ার বলবো না, এটা ছায়া মনে হচ্ছিল যে কেউ একজন দাঁড়ায় আছে, ইভেন কেউ আমার দিকে তাকায় আছে, মহিলা শেপের কেউ একজন। দেন আমি চুপ করে বসে থাকি। হঠাৎ করে কোনো একটা হাত মনে হলো যে আমার মুখে চড় মেরে দিয়ে চলে গেল। দেন আমি পরের দিন সকালবেলা উঠে দেখি যে আম্মু আমার মাথায় পানি ঢালতেছে। দেন আমার জ্বর চলে আসছিল এতটা মানে।
আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ছোট্ট দুইটি ঘটনা রয়েছে, তার মধ্যে প্রথম ঘটনাটি শুনতে চাইব, আপনি একটু বলবেন।
হাই রাসেল ভাইয়া, আমি জাহিদ সান্তোহা ফ্রম NPI।
আপনি বলেছিলেন যে আপনি যে একটা হাত দেখতে পেয়েছিলেন সেটা আপনাকে।
হ্যাঁ হ্যাঁ, আসলে এই ঘটনাটা ঘটেছে আমাদের, আমি যেখানে থাকি ওইখানে, জায়গাটার নাম দেলপাড়া। তো ওইখানে আপনার একটা স্কুল আছে, ওই স্কুলে আমার দুইটা কাজিন পড়তো। তো স্কুলটার নামটা আমি বলতে চাচ্ছি না। তো সেইখানে দুইটা কাজিন আপনার ওয়াশরুমে যায় একসময়। তো আপনার ওয়াশরুমের লকটা আপনার ভাঙা থাকে, যার ফলে আমার কাজিন ওয়াশরুমের ভিতরে যায় এবং তার সাথে তার বান্ধবী বাইরে দাঁড়িয়ে থাকে। তো এক পর্যায়ে হঠাৎ করে সে চিৎকার করে বাথরুমের ভেতর থেকে। তো দেন তার বাইরে যে দাঁড়িয়ে থাকে তার বান্ধবী, সে দরজা ওপেন করার সাথে সাথে সে দেখতে পায় যে বাথরুমের কমোটের ভিতরে আপনার একটা লাল হাত এবং হাতে প্রচুর লম্বা লম্বা নখ এবং মানে পশম, বড় বড় পশম এবং রক্তাক্ত হাতটা। তো এই ঘটনাটার সাথে সাথে আশেপাশে যারা ছিল সবাই অশ্রমের দেখে এবং দেখার সাথে সাথে আমার ওই কাজিন সেন্সলেস হয়ে যায় এবং দেন আপনার স্কুল কর্তৃপক্ষকে জানায় এবং তারা পরে আর কি আপনার বাথরুমটা ভেঙে ফেলে দেন নতুন করে আবার তৈরি করে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ছোট একটা বিরতিতে যেতে হবে, সুতরাং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আছেন আরো সঙ্গে আরো কিছুক্ষণ সঙ্গেই থাকুন, কারণ আরো আরো বেশ কিছু ঘটনা আমাদের রয়েছে, সেই ঘটনা নিয়ে ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় এক্সাক্টলি রাত 1:35। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সুস্মিতা বণিক আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে রাত্রে তার ধারণা তিনি ঘুমাতে পারবেন না। মোহাম্মদ ফারহান আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন লিটু জিগাতলা থেকে, এটা তার প্রথম এসএমএস। আমাদেরকে জাগ্রত এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন পঙ্কজ চট্টগ্রাম থেকে। ডিজে সাদ্দাম আমাদের এসএমএস করেছেন এবং ঘটনাগুলো শুনে তার কাছে অনেক ভয় লাগছে সেটা জানিয়েছেন। জীবন মলি রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন, আজকের ভূত এফএম অনেক ভালো হচ্ছে সেটা জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন সুজন সিলেট থেকে এবং তিনি বাংলাদেশ ক্রিকেট টিমকে স্বাগত জানিয়েছেন। আমাদেরকে হন্টেড শাকিল এসএমএস করেছেন রাজশাহী থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান গোবরা থেকে, গোপালগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে জারিন এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন স্তাশা উত্তরা থেকে এবং তিনি বলছেন যে স্টোরিগুলো খুব ভয়ঙ্কর। অভি আমাদের কক্সবাজার থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তার ছোট বোনের একটা ঘটনা রয়েছে। ভূত এফ এম @radio40.fm হচ্ছে আমাদের অ্যাড্রেস, এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। যদি আপনার ঘটনাটি ভালো হয় ডেফিনেটলি আমরা আপনাকে কল করব বা আপনার ঘটনাটি পড়ে শোনাবো, যে কোনো একটা কিছু করবো আর কি। আর এছাড়াও মাসুদ পারভেজ আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সজীব নারায়ণগঞ্জ থেকে। সাব্বির এসএমএস করেছেন, কায়েস এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে ফাহিম, আমাদেরকে ফাহমিনা। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সাজু, এসএমএস করেছেন শহীদুল। এছাড়াও আমাদেরকে তপু এসএমএস করেছেন, এসএমএস করেছেন সাথী। আজিমপুর থেকে ফয়সাল আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন মামুন। সবারই বলছেন যে আজকের ভূত এফএম অনেক এনজয় করছেন এবং সমস্ত ক্রেডিট কিন্তু আমাদের অতিথিদের যারা এসে এখানে কষ্ট করে ঘটনা বলছেন এবং আপনারাও এই একইভাবে আমাদের স্টুডিওতে এসে ঘটনা শোনাতে পারেন। যদি আপনার ঘটনা আমাকে লিখে পাঠান এবং আপনি স্টুডিওতে আসতে আগ্রহী হন, ভূত এফ এম @radio40.fm হচ্ছে আমাদের অ্যাড্রেস। আরও একবার জানিয়ে দিলাম আপনাকে। আর সে সাথে আরেকটা খবর দিতে চাই, সেটা হচ্ছে যে যারা মিস করেছেন তাদের জন্য বলি যে আমরা আবারও ঠিক গতবারের মতো এবারে জানুয়ারিতে আমরা চাচ্ছি যে ঢাকার বাইরে কোথাও আপনাদের মধ্যেই পাঁচজনকে, যারা সেরা গল্প ঘটনা পাঠাতে পারবেন তাদের মধ্যে পাঁচজনকে নিয়ে কোনো একটা হন্টেড হাউসে থাকতে সারা রাত থাকবো এবং সেখানে যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের হবে পরের উইকে আমরা সেগুলো ভূত এফএমে শেয়ার করবো। সুতরাং আপনি হতে পারেন সেই পাঁচজনের একজন, সেজন্য আজই আপনি আপনার ঘটনা পাঠান। আর যারা ঘটনা পাঠাতে চান এবং যারা চান যে আপনার এলাকায় আমরা যাই, তারা অবশ্যই অবশ্যই আপনার এলাকায় সেরকম কোনো হন্টেড প্লেস যদি থাকে যেটা অনেক হন্টেড এবং সেই অ্যাড্রেস সহ সেই জায়গার সমস্ত ঠিকানা এবং বিস্তারিত বিবরণ সহ আমাদেরকে লিখে পাঠান, আমরা পৌঁছে যাব আপনার শহরে, আপনার গ্রামে আমরা পৌঁছে যাব। ভূত এফ এম টিম পৌঁছে যাবে সেখানে পাঁচজনকে নিয়ে, আপনাদের মধ্যে পাঁচজনকে নিয়ে। সো আজই লিখে ফেলুন আপনাদের সেই অ্যাড্রেসটি। আমরা চলে যাচ্ছি আমাদের আর একটা ঘটনায়। আপনার নামটা আরেকবার বলবেন প্লিজ এবং আপনার ঘটনাটা শুনুন।
ধন্যবাদ রাসেল ভাই, আমি স্বাগত বলছি কাজীপাড়া থেকে। তো আপনি আমার আরেকটা ঘটনা যেটা আমি আপনাকে এখানে আসার আগেও আমি আপনাকে শেয়ার করেছি সেটাই আমি বলতে চাচ্ছি। তো সেটা আমার নিজের ঘটনা, তো সেটা আমার স্কুল লাইফের সময়কালে। তো আমি যখন ক্লাস 7 কি 8 পড়ি তখন থেকে আমি প্রায় ক্লাস যখন আমার 3 থেকে 5 দিন বন্ধ থাকতো, তো আমরা 4-5 জন বন্ধু মিলে বাড়ি চলে যেতাম আমাদের গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায়। তো ওইখানে চলে যেতাম ছুটি কাটাতে। তো আমার একজন বন্ধু যার নাম আমাকে বলতেই হয়, তার নাম হলো গোলাম রাব্বানী, সে সবসময় আমার সাথে থাকতো এবং সে একজন মাদ্রাসার ছাত্র ছিল। তো একবার ছুটিতে আমরা বাড়িতে চলে যাই। যাওয়ার পরে আর তখন একটা সময় ছিল কি, আমরা বন্ধু বান্ধবরা মিলে সন্ধ্যার পর হলেই আমরা নারকেল গাছে চড়ে নারকেল পেরে নিয়ে আসতাম, আর সেটা আত্মীয় স্বজন ফুফু বা চাচা যা মানে যার যখন যেটা যে গাছে আমরা সুযোগ পেতাম সেখান থেকে আমরা পেরে নিয়ে আসতাম। আর সেগুলো একটা আমাদের আমার বাড়িতে আমাদের পাশে দক্ষিণ পাশে একটা ঘর আছে খালিঘর, সেটা আমরা বাংলা ঘরই বলি, এখন সেটা আমাদের খানকা নামে পরিচিত। তো ওইখানে আমরা রেখে নারকেলগুলো আমরা খেতাম। তো ওই দিন রাতে আমরা প্ল্যান করলাম যে আজকে নারকেল পারবো। তো সেদিন আবার আমাদের পাশের বাড়িতে বিয়ে ছিল, তো তখন বিসিআর দেখতো সবাই, তো আমরা অপেক্ষা করতেছি যে লোকজন একটু কমে যাক তারপর আমরা চুপচাপ নারকেল গাছে উঠব। তো সেই চিন্তা করে অপেক্ষা করলাম, রাতে খাওয়া দাওয়া শেষে সবাই বিসিআর দেখতে চলে যায় বিয়ে বাড়িতে। তো আমি আমার ফ্রেন্ড রাব্বানি আর আমার আরো চাহতো ভাই ফুহতো ভাই যারা ছিল, আর এক দুলাভাইও ছিল সাথে, সে মুরব্বী টাইপের অনেকটা বয়স্কই, তো সবসময় তারা করতো কি আমাকেই বলতো যে তুই গাছে উঠ। আর আমি তখন অনেক শুকনা ছিলাম যখন, যার কারণে সবাই আমাকে গাছে ওঠার জন্য উৎসাহিত করতো আর আমিও উঠে যেতাম, বলার সাথে সাথে উঠে যেতাম। তো সেদিন আমার টার্গেট ছিল যে আমার দাদার গাছ, তো দাদা মারা যাওয়ার পরে ফুফুই সেটা দেখাশোনা করতেন, তো ওই সবচেয়ে বড় যে নারকেল গাছটা আছে সেটা থেকে নারকেল পাড়বো, তার পাশে আরেকটা গাছ আছে। তো রাত্র তখন প্রায় আপনার 12:30 এরকমই, আমি গাছে উঠে যাই। আমার আমার গায়ে ছিল সাদা একটা শার্ট, তো ওই শার্ট নিয়েই আমি গাছে উঠি। তো প্রথমে একটা নারকেল আমি যখন পারি পেরে নিচে ফেলাবো, কারণ নিচে আমার ফ্রেন্ডরা যারা ছিল তারা সবাই আছে, তো সেই চিন্তা করে আমি একটা নারকেল পেরে নিচে ফেলাই। ফেলানোর পরে ওইটা নিচে না পড়ে টিনের চালার মধ্যে পড়ে, পড়ার সাথে সাথে আওয়াজ হয়, তখন আমি চিন্তা করি যে হয়তো ভিতর থেকে কেউ জেগে উঠছে। সেটা চিন্তা করে আমি নারকেল পাড়া বন্ধ করে দিয়ে চুপচাপ গাছে বসে থাকি কিছুক্ষণ। তো ওই নারকেল নিচে পড়ার শব্দ শুনে আমি চুপচাপ নারকেল না পেরে কিছুক্ষণ বসে থেকে আমি নারকেল পেরে আমার শার্ট খুলে আমার শার্টের দুই হাতের মধ্যে আমি জোড়া করে করে নারকেল বেঁধে আমি রাখি। তখন হঠাৎ করে আমি পাশের গাছটাতে যখন আমার চোখ যায়, যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাই কি আমার যে ফ্রেন্ড রাব্বানি যাকে আমি সবসময় নিয়ে যেতাম সে ওই পাশের গাছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুই তো গাছে উঠতে পারিস না, তুই গাছে উঠলি কেন? তো সে কিছু বলতেছে না, শুধু হাসতেছে। তারপর ওই চিন্তা করে আমি মানে তারপর আমি ভয় পাচ্ছি না ওই রকমই, আমি ওকে দুই তিনবার জিজ্ঞেস করলাম কিছু বলে নাই, কোনো উত্তর পাইনি। তো আমি নিচে ফিসফিস করে নিচে জিজ্ঞেস করলাম, আমি নিচ থেকে কোনো সাড়া পাচ্ছি না কারো। তো শেষে আমার আমি যে নারকেল গুলা আমি নিয়েছিলাম আমার শার্টের হাতের মধ্যে বেঁধে ওইগুলো নিয়ে আমি নিচে নেমে গেলাম। নিচে নেমে আমি কাউকে আর পাইনি, না পেয়ে আমি চোখ বন্ধ করে মানে মোটামুটি এক দৌড়ে আমি ওই আমাদের ওই খালি ঘরটাতে আমি চলে গেছি। গিয়ে দেখি আমরা আমি যে নিচে যাদেরকে রেখে আমি গাছে উঠছিলাম তারা সবাই ওই ঘরটাতে বসে আছে, ওইখানে রাব্বানিও। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুই গাছ থেকে আমার আগে কিভাবে নামলি? তো আমাকে বলতেছে যে আমি তো গাছেই উঠতে পারি না, আমি তো গাছে উঠিনি। সেই কথা বলার পরে আমি ভয় পেয়ে যাই।
ওকে, তো এটা ছিল আপনার ঘটনা।
এটাই ছিল।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন, কাফি গাজীপুর থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে আজিদুল এসএমএস করেছেন, বিথি উত্তরা থেকে এসএমএস করেছেন, তুষার মাসুদ দাবু সুজন আশরাফ আমাদের এসএমএস করেছেন, মুরাদাম রাব্বি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সাকিব, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও দ্রুহি, এসএমএস করেছেন জীবন, এসএমএস করেছেন জয় মঈন চট্টগ্রাম থেকে, সবুজ আমাদেরকে এসএমএস করেছেন, মৌলিল এসএমএস করেছেন ধানমন্ডি কলাবাগান থেকে, এছাড়াও জুয়েল বিউটি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শরীফ মহাখালী থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ ইকবাল হোসাইন, এছাড়াও জিহাদ সহ আর জাহিদ হাসান আশিক, জনি, সাদ্দাম সহ আরো অনেকে। আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে আজকের এই এপিসোডটি। আর তার আগে জানিয়ে দিই যে আপনারা যদি, আমরা লাস্টে লাস্ট উইকে হঠাৎ করে আমাদের সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল এবং ভূত এফএম আমাদের শেষ করতে হয়েছিল ঠিক মানে জাস্ট মানে একদমই অর্ধেক অর্ধেক হয়েছিল, এরকম সময় আমাদের বন্ধ করে দিতে হয়েছিল, কোনো কারণ ছাড়াই সেটা বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা কোনোভাবেই আবার আপনাদের কাছে ফিরে আসতে পারিনি। ফিরে আসলাম যখন তখন অলরেডি সাতটা দিন চলে গেছে। তো কি হয়েছিল সেই ঘটনাটি সেটা জানতে আপনি এখনই চলে যান ফেসবুকে আমাদের ফ্যান পেজে, সেখানে গেলে আপনি অবশ্যই অবশ্যই সেই ঘটনাটি সচক্ষে দেখতে পারবেন। www.facebook.com/radiofurti-তে চলে যান এবং সেখানে গিয়ে আপনি সেই ভিডিওটি দেখুন এবং সেখানে কমেন্ট করতে পারেন আপনি যদি চান এবং আপনার যে মতামত সেখানে আপনি প্রকাশ করতে পারেন। আমরা ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। তার আগে জানিয়ে দিই আমাদেরকে ঘটনা যদি পাঠাতে চান তাহলে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন বা আপনার অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। আমি স্পেলিংটি বলে দিচ্ছি bhootfm@radioforti.fm। আর সেই সাথে আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে এবং এই সাতটা দিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি অনেক 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 ফুর্তি থাকুন। আজকের মতো এখানে টাটা। মাসুমকে আরো একবার নতুন বিবাহিত জীবনের শুভেচ্ছা। ওকে, আজকের মতো এখানে টাটা।